الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، استعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দানসীন ধার্মিকা মাতা ও ভগ্নীগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজ আমি আপনাদের সম্মুখে ইসলামের চতুর্থ ভিত্তি জাকাত সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। জাকাত শব্দের অর্থ। জাকাত শব্দের আবিধানিক অর্থ বরকত, বৃদ্ধি, পবিত্রতা ও পরিশুদ্ধি। শরীয়তের দৃষ্টিতে ধনসম্পদের ওই অংশ যাহা শরীয়ত শর্ত সাপেক্ষে নির্দিষ্ট খাতে প্রদান করা ফরজ করেছে, এই অংশকে এই জন্য জাকাত বলা হয়, কেননা এর মাধ্যমে প্রদানকারীর মালের বরকত হয়, আত্মার পরিশুদ্ধি ও সমৃদ্ধি অর্জিত হয়। এই মর্মে কোরআনে আয়াত এসেছে, কুল মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের সম্পদ থেকে সাদাকা জাকাত আদায় করে তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করুন। জাকাত ফরজ হওয়ার সময়কাল। জাকাত ফরজ হয়েছে হিজরির দ্বিতীয় শনি। অবশ্য কেউ কেউ বলেছেন যে মক্কায় ফরজ হয়েছে, কিন্তু এ কথা বড় দুর্বল। জাকাতের হুকুম ও ইসলামী উহার অবস্থান। জাকাত ইসলামের পাঁচটি রুকনের গুরুত্বপূর্ণ রুকন। উহা সালাতের মতোই ফরজ, মালকে পবিত্র ও বরকতপূর্ণ করার জন্য ফরজ করা হয়েছে। এমনিভাবে মুসলিম সমাজে দুস্থ ও গরিব মানুষের জীবন রক্ষা, ভিক্ষা ও হাত পাতানোর মতো জঘন্য বৃত্তি থেকে তাদের বাঁচানো জাকাতের অন্যতম লক্ষ্য। উহা মুসলিম সমাজের অভাবী শ্রেণীর হক বা প্রাপ্য, ধনী শ্রেণী কর্তৃক তাদের উপর করুণা নয়। নিসাব পরিমাণ মালের অধিকারী প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর জাকাত ফরজে আইন। ইহা মালি ইবাদত, সালাতের নেই, উহা আদায় না করলে বা স্বীকৃতি দান না করলে মুসলিম সমাজের অন্তর্ভুক্ত হওয়া যায় না, এবং এক অপরের ভাই হওয়ার মর্যাদাও লাভ হয় না। আল্লাহ বলেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ, আর যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, জাকাত আদায় করে, তাহলে তোমাদের দিনই ভাই। সূরা তওবা 11 নম্বর আয়াত। এই জন্যই কোরআনের 30 স্থানে সালাত ও জাকাতকে সংযুক্তভাবে উল্লেখ করা হয়েছে। জাকাত ফরজ হওয়ার দলিল সমূহ। প্রথমত কোরআন থেকে আল্লাহ তাআলা বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ, অর্থাৎ তোমরা সালাত কায়েম করো, জাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা 43 নম্বর আয়াত। অন্য আয়াতে নির্দিষ্টভাবে মুমিন রমণীদেরকে সম্বোধন করেও বলা হয়েছে। অবশ্য সম্বোধনী রমণীকুল শিরোমণি নবীপত্নীগণকে উল্লেখ করে সকল মুসলিম নারীকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতিনুজ যাকাতা ওয়া আতিউন আল্লাহ ওয়া রাসূলাহ, হে মুমিন রমণীগণ, তোমরা সালাত কায়েম করো, জাকাত আদায় করো আর আল্লাহ ও তাদিয় রসুলের আনুগত্য করো। আহজাব 33 নম্বর আয়াত। দ্বিতীয় হাদিস থেকে দলিল। عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان. متفق عليه. حضرت ابن عمر رضي الله عنه تكي بنيتو تبي بولن رسول الله صلى الله عليه وسلم بولتشن إسلام قنصتي بشار وبرو بتشتتو এই মর্মে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত কেউ প্রকৃত উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার বান্দা ও রাসূল। দুই, সালাত কায়েম করা। তিন, যাকাত আদায় করা। চার, বাইতুল্লাহ হজ পালন করা। পাঁচ, সাওম পালন করা। বুখারী ও মুসলিম। এবার যাকাতের ফজিলত। কোরআন থেকে যাকাতের ফজিলত। আল্লাহ তবারক ও তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون, ওই মুমিনগণ মুক্তি প্রাপ্ত যারা তাদের সালাতে বিনীত হয়, অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকে, যাকাত আদায় করে। সূরা মুমিনুন 1 থেকে 4 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্র বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত, আল্লাহ সুদ বিনষ্ট করে দেন এবং সাদাকা অর্থাৎ যাকাতকে বাড়াতে থাকেন। বাকারা 276 নম্বর আয়াত। এবার হাদিস থেকে তার কিছু ফজিলত সম্পর্কে আলোচনা। عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ان الله عز وجل يقبل الصدقات ويأخذها بيمينه فيربيها لأحدكم كما يربي أحدكم نهره أو فلوه أو فصيله حتى إن اللقمة لتصير مثل جبل أحد. رواه أحمد الترمذي وصححه. আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ মহান তোমাদের জন্য তোমাদের যে কোনো ব্যক্তির সাদাকাগুলিকে তার ডান হস্তে নিয়ে ঠিক ওইভাবে বৃদ্ধি করতে থাকেন যেভাবে তোমাদের একজন তার উট শাবককে পালন করে বাড়াতে থাকে, এমনকি একটি লোকমা সাদাকাকেও উহুদ পাহাড় সমপরিমাণে বৃদ্ধি করা হয়। মুসনাদ আহমদ, তিরমিজি এবং তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। দ্বিতীয় নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনির রাসূলুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল মা নাকাসাত সাদাকাতু মিন মাল। রাওয়াহু মুসলিম ওয়া তিরমিজি ইল্লা আন তিরমিজি ক্বাল মা নাকাসা মালুন মিন সাদাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সাদাকা অর্থাৎ যাকাত মাল কমাই না। মুসলিম ও তিরমিজি, কিন্তু ইমাম তিরমিজির বর্ণনায় এসেছে সাদাকার কারণে মাল কমে না। বন্ধুগণ, এবার যাকাতের সমাজ ও ব্যক্তি জীবনে উপকারিতা। যাকাত আদায় করলে মুসলিম ব্যক্তির ধর্মীয় ক্ষেত্রে পরিপূর্ণতা লাভ হয়, কারণ যাকাত হলো ইসলাম ধর্মের পাঁচটি রুকনের অন্যতম একটি রুকন। যাকাত মুসলিম ব্যক্তির চরিত্রকে বখিলী ও কার্পণ্যতার হীন চরিত্র থেকে পবিত্র ও পরিশুদ্ধ করে, আর যারা কার্পণ্যতা থেকে বাঁচতে পারে তারাই তো হলো সফল কাম। এমনিভাবে যাকাতের মাধ্যমে ইসলামী সমাজকে এক পরিবারের ন্যায় গড়ে তোলা যায়। সমর্থবানরা যখন অসমর্থবানদের সহযোগিতা করবে, এতে করে সমাজের দুস্থ গরিব ও অসহায় মানুষরা অনুভব করবে যে তারা গরিব হলেও বঞ্চিত পরিত্যক্ত অবহেলিত নয়, বরং তাদের সহায়তায় তার জন্য সমাজের ধনী শ্রেণীর লোক তৎপর, সম্পদের নির্দিষ্ট অংশ তাদের জন্য উৎসর্গ করে থাকে। সমাজের উভয় শ্রেণীর লোকদের মাঝে এই অনুভূতি তৈরি হলেই এক পরিবার বলে মনে হবে। এইভাবে ধনবানরা সঠিক ও যথাযথভাবে যাকাত আদায় করলে সমাজ থেকে ভিক্ষা, চুরি, ডাকাতি, পকেটমারি, ছিনতাই ও বেশ্যাবৃত্তি ইত্যাদি সমাজ বিপর্যস্তকারী ও ধ্বংসকারী পেশার অবসান ঘটবে, কারণ এই সবের পিছনে দারিদ্রতা ও অভাবজনিত কারণে ক্রিয়াশীল। বড় যথার্থই বলা হয়েছে অভাবে স্বভাব নষ্ট। ধনবানরা প্রত্যেকেই তাদের মালের নির্দিষ্ট অংশ বের করে তাদের মাঝে বন্টন করলে এই অভাব দূর হতে বা লাঘব পেতে বাধ্য। বন্ধুগণ, এবার আপনাদের সম্মুখে যাকাত পরিত্যাগকারীর বিধান সম্পর্কে আলোচনা করব। যাকাত একটি সামাজিক ও আর্থিক এবাদত, উহা সালাতের মতোই ফরজ, যার ফরজিয়াতের বা অপরিহার্যতার উপর কোরআন ও হাদিস থেকে ভুরি ভুরি দলিল প্রমাণ পাওয়া যায় এবং মুসলিম উম্মতের ইজমাও ঘটেছে। এই ফরজ তরক করা সাংঘাতিক অপরাধ ও গুরুতর অন্যায়। কোরআন ও হাদিসে যাকাত তরককারীর পাপ, কঠোর শাস্তি ও ভয়াবহ পরিণতি উল্লেখ হয়েছে। ফলে কোনো ব্যক্তি যদি এই যাকাতকে অস্বীকার করে তাহলে সকলের ঐক্যমতে ওই ব্যক্তি মুরতাদ বা কাফির হয়ে যায়। এমনকি স্বীকার করার পর কার্পণ্যতার দরুন যদি কেউ যাকাত প্রদান না করে তবুও অনেক বিদ্বানের মতে কাফির হয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন কার্পণ্যতার দরুন কেউ যাকাত প্রদান না করলে কাফির হয়ে যাবে, যেমন অলসতা করে সালাত পরিত্যাগ করলে তার নিকট কাফির হয়ে যায়। অনেকেই তার অভিমতকে সমর্থন করেছেন। অবশ্য দলিল প্রমাণের দিক দিয়ে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির অভিমতকে ফেলে দেওয়া যায় না, কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযিনা লা ইউতুনা যাকাহ, ধ্বংস ওই মুশরিকদের জন্য যারা যাকাত আদায় করে না। সূরা ফুসসিলাত 6 থেকে 7 নম্বর আয়াত। উক্ত আয়াতের তাফসীরে কাতাদা বলেছেন যে মুশরিক বলতে যারা স্বীয় সম্পদের যাকাত নিষিদ্ধ করেছে তাদেরকেই বোঝানো হয়েছে, আর বাহ্যত এটাই আসল ব্যাখ্যা। অনেক তাফসীরকারগণই এই ব্যাখ্যা করেছেন। ইবনু জারীরও এই ব্যাখ্যা পছন্দ করে গ্রহণ করেছেন, দেখুন ইবনু কাসির চতুর্থ খণ্ড 99 পৃষ্ঠা। হাসান ও কাতাদা যৌথ মতে বলেছেন মুশরিক বলতে যারা যাকাতের ওয়াজিব বা ফরজ হওয়াকে অস্বীকার করে তাদেরকে বোঝানো হয়েছে। জোহাক ও মুকাতিল যৌথ মতে বলেছেন যারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কাজে যাকাত দেয় না বা ব্যয় করে না তাদেরকে বোঝানো হয়েছে। ফতহুল কাদির চতুর্থ খণ্ড 720 নম্বর পৃষ্ঠা। যদি হাদিসে জাকাত অনাদায়কারীর জান্নাতের পথ দেখার কথা উল্লেখ না করা হতো তাহলে ইমাম আহমদের অভিমতই প্রাধান্যযোগ্য ছিল। কিন্তু সহিহ মুসলিম শরীফে একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাকাত অনাদায়কারীদের যথোচিত শাস্তি প্রদানের পর ফয়সালা দেওয়া হবে, ফায়রা সাবিলহু ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার, অতঃপর সে তার পথ দেখতে থাকবে জান্নাতের দিকে কিংবা জাহান্নামের দিকে। এই হাদিসের মাধ্যমে জানা যায় যে জাকাত অনাদায়কারী কাফের নয়, যদি কাফের হতো তাহলে জান্নাতের পথ দেখার কোনো সুযোগ থাকত না তার। অতএব বোঝা গেল যে কার্পণ্যতাবশত জাকাত অনাদায়কারী কাফের নয়, বরং কবিরা গুনাহের শিকার, যার জন্য সে কঠোর শাস্তির অধিকারী হবে। জাকাত অনাদায়কারীর পরকালীন শাস্তি। روى البخاري عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤدي زكاته مثل له يوم القيامة شجاع أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني شدقيه ثم يقول أنا مالك أنا كنزك ثم تلا النبي صلى الله عليه وسلم الآية ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة। বুখারি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যাকে সম্পদশালী করেছেন সে যদি সম্পদের যাকাত আদায় না করে কিয়ামতের দিন তার জন্য 20 ধর সাপ নিযুক্ত করা হবে। অধিক বিষাক্ত হওয়ার কারণে তার মাথার টাক পড়েছে, চক্ষুদ্বয়ের উপর দুটি কালো বিন্দু রয়েছে, সেই সাপ গলায় পরিয়ে দেওয়া হবে, অতঃপর সাপটি তার দুই চিবুকাস্তি ধারণ পূর্বক বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সংগৃহীত মাল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন। যারা আল্লাহর প্রদত্ত সম্পদে কার্পণ্যতা করে তারা যেন এই ধারণা কদাচ না করে যে এটা তাদের জন্য কল্যাণকর, বরং উহা তাদের জন্য ক্ষতিকর। অচিরেই কিয়ামতের দিন তাদের গলদেশে সর্পাকারে কার্পণ্যতাবশত আটকে রাখা সম্পদ পরানো হবে। আলো ইমরান 180 নম্বর আয়াত। মুসলিম শরীফে আরো একটি হাদিস এসেছে, হাদিসটির তর্জমা করেই ক্ষান্ত হব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে স্বর্ণ চাঁদির মালিক ওহার হক অর্থাৎ জাকাত আদায় করে না, কিয়ামতের দিন প্রশস্ত অগ্নি উপকরণ তৈরি করা হবে এবং ওহার উপর উক্ত সম্পদকে উত্তপ্ত করা হবে, অতঃপর ওহা দ্বারা সম্পদশালী ব্যক্তির পাঁজর দেশ ললাটে পৃষ্ঠদেশে ছেঁক দেওয়া হবে, যখনই ঠান্ডা হবে আবার উহাকে উত্তপ্ত করা হবে। এইভাবে শাস্তি চলতে থাকবে পুরা দিনব্যাপী, যেই দিন হবে স্বাভাবিক দিনের তুলনায় 50,000 বৎসর সম পরিমাণ। অতঃপর বান্দাদের মাঝে ফয়সালা করা হবে, ফয়সালার পর সে তার আপন পথ দেখতে থাকবে জান্নাতের দিকে কিংবা জাহান্নামের দিকে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রসুল, উঁট সম্পর্কেও বলুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উঁটের মালিকও যদি তার হক আদায় না করে, আর তার হক এও যে ঘাটে পতিত হওয়ার দিন দুধ পানাবে, কিয়ামতের দিন তাকে এক প্রশস্ত সমতল ময়দানে বিছানো হবে, অতঃপর সমস্ত উঁট পরিপূর্ণভাবে উপস্থিত করা হবে, একটা বাচ্চা পর্যন্ত অনুপস্থিত থাকবে না, তারা ওই ব্যক্তিকে তাদের পায়ের খুর দ্বারা দলবে, মুখ দিয়ে কামড়াবে, প্রথম দলটি অতিক্রম করার সাথে সাথে পরের দলটিকে আনা হবে। এইভাবে পুরা দিনব্যাপী শাস্তি চলতে থাকবে, যেই দিন হবে স্বাভাবিক দিনের তুলনায় 50,000 বৎসর সম পরিমাণ। অতঃপর বান্দাদের মাঝে বিচার করা হবে, বিচারের পর সে তার আপন পথ দেখতে থাকবে, হয় জান্নাতের দিকে কিংবা জাহান্নামের দিকে। আবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, গরু ছাগল সম্পর্কেও বলুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গরু ছাগলের মালিকও যদি উহার হক অর্থাৎ যাকাত আদায় না করে থাকে, কিয়ামতের দিন প্রশস্ত সমতল ময়দানে ভূষায়িত করা হবে, অতঃপর ওই সমস্ত গরু ছাগলকে উপস্থিত করা হবে, একটিও অনুপস্থিত থাকবে না এবং উহাদের একটিও শিংবিহীন বা ভাঙ্গা কিংবা পল্টানো থাকবে না। যাকাত অনাদায়কারীকে আঘাত হানতে থাকবে, পায়ের খুর দ্বারা দলতে থাকবে, যখনই প্রথম দলটি অতিক্রম করবে পরবর্তী দলটিকে আনা হবে। এইভাবে পুরা দিনব্যাপী শাস্তি চলতে থাকবে, যেই দিন হবে স্বাভাবিক দিনের তুলনায় 50,000 বছর সমপরিমাণ। অতঃপর বান্দাদের মাঝে ফয়সালা করা হবে, ফয়সালার পর সে তার পথ দেখতে থাকবে জান্নাতের দিকে কিংবা জাহান্নামের দিকে। বন্ধুগণ, এবার যাকাত অনাদায়কারীর পার্থিব শাস্তি। যদি কেউ ব্যক্তিগতভাবে যাকাতের ফরজিয়াত স্বীকার করার পর নিসাব হওয়া সত্ত্বেও যাকাত আদায় না করে, তবে ইসলামী শাসকের অধিকার রয়েছে বলপূর্বক তার যাকাত আদায় করা, এমনকি ইচ্ছা করলে জরিমানা স্বরূপ যাকাত আদায় করার পর তার মূলধনের অর্ধাংশ নিয়ে নিতে পারে। হাদিস থেকে এই ব্যাপারে দলিল পাওয়া যায়। عن بهز بن حكيم عن أبيه عن جده قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في كل إبل سائمة في كل 40 ابنة لبون لا يفرق إبل عن حسابها من أعطاها معتجرا فله أجرها ومن منعها فإنا آخذوها وشطر ماله عزمة من عزمات ربنا تبارك وتعالى لا يحل لآل محمد منها شيء রওয়াহু আহমদ ওয়ান-নাসাঈ ওয়াবু দাউদ ওয়াল হাকিম আল বাইহাকী। হযরত বাহজ ইবনে হাকিম তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সায়েমা অর্থাৎ স্বাধীনভাবে চরে বেড়ায় এমন উটের প্রতি 40-এ একটি 2 বৎসর বয়সী যা তৃতীয় বৎসরে পদার্পণ করেছে বিন্তু লাবুন দিতে হবে। একটি উটও হিসাব থেকে পৃথক করা চলবে না। যে ব্যক্তি সওয়াবের আশায় প্রদান করবে সে সওয়াব লাভ করবে, আর যে ব্যক্তি প্রদান করবে না আমরা উহা আদায় করে নিব, এমনকি তার মূলধনেরও অর্ধেক আদায় করব। এটা আল্লাহর হক সমূহের একটি হক, কিন্তু এই যাকাত থেকে কিছু পরিমাণও মুহাম্মদের বংশধরের জন্য জায়েজ নয়। হাদিসটি বর্ণনা করেছেন আহমদ, নাসাই, আবু দাউদ, হাকিম ও বাইহাকি। ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন হাদিসটি সনদ গ্রহণযোগ্য। হাকিম বলেছেন বাহজের হাদিস সাহিহ, সুন্নাহ প্রথম খণ্ড 181 নম্বর পৃষ্ঠা। যদি যাকাত অনাদায়কারীরা এক জনগোষ্ঠী হয় বা ইসলাম গ্রহণের পর যাকাত দিতে অস্বীকার করে, তাহলে তাদের সহিত যুদ্ধ করতে হবে এবং এর খাতিরে হত্যাও করা যাবে। এই মর্মে হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্নান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল উমিরতু আন উকাতিলা আন-নাস হাত্তা ইশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইয়াকিমুস সালাহ ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله متفق عليه. حضرت ابن عمر رضي الله عنه থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে হুকুম করা হয়েছে লোকদের সহিত যুদ্ধ করার জন্য যে পর্যন্ত সাক্ষ্য প্রদান না করে, এই বলে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সালাত প্রতিষ্ঠা না করে, যাকাত আদায় না করে, যখন তারা এই কাজগুলি সম্পাদন করবে তখন তারা আমার থেকে তাদের রক্ত সম্পদ রক্ষা করে নেবে, কিন্তু ইসলামের হক হিসেবে উহা প্রযোজ্য হলে নয়। আর তাদের হিসাব নিকাশ আল্লাহর উপর ন্যস্ত। বুখারী ও মুসলিম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে কতিপয় আরব কবিলা যাকাত অস্বীকার করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উক্ত হাদিসের আলোকে তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন। দলিল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা আবু বকর ওয়া কাফারা মান কাফারা মিনাল আরাবি ফাকালা উমর কাইফা তুকাতিলুন নাস ওয়া ক্বাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফামান ক্বালাহা ফাকাদ আসামা মিন্নি মালাহু ওয়া নাফসাহু ইল্লা বিহাক্কিহি ওয়া হিসাবুহু আলাল্লাহ ফাকালা ওয়াল্লাহি লা উকাতিলান মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ فإن الزكاة حق المال والله لو منعوني عناقا كانوا يودونها إلى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعها فقال عمر فوالله ما هو إلا أن قد شرح الله صدر أبي بكر للقتال فعرفت أنه الحق رواه الجماعة حضرت أبو هريرة رضي الله عنه تكبرني توتيني بولين جكن رسول الله صلى الله عليه وسلم ميتو برون كلين ابن أبو بكر رضي الله عنه خليفة هولين তখন আরবের যারা কাফির হওয়ার কাফির হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন কি করে আপনি লোকদের সহিত যুদ্ধ করতে চাচ্ছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে মানুষের সহিত ওই পর্যন্ত যুদ্ধ করতে বলা হয়েছে যতক্ষণ না বলবে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। যে ব্যক্তি এই কথা বলবে সে আমার থেকে তার জান ও মালকে হেফাজত করে নেবে, কিন্তু ইসলামের হক প্রতিষ্ঠার ক্ষেত্রে নয়, আর তার হিসাব আল্লাহর উপর ন্যস্ত। তিনি অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর কসম আমি তাদের সহিত যুদ্ধ করব। যারা সালাত ও জাকাতের মাঝে পার্থক্য করবে, কারণ জাকাত হলো মালের হক, আল্লাহর শপথ, যদি তারা একটি ছাগল ছানাও আদায় করতে অসম্মত হয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আদায় করত, উহা আদায় না করলে তাদের সহিত যুদ্ধ করব। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর শপথ, আবু বকরের এই দৃঢ়তার কারণ এই যে, যুদ্ধের জন্য আল্লাহ তার অন্তরকে উন্মুক্ত করে দিয়েছিলেন, ফলে বুঝে গেলাম তার এই পদক্ষেপ সঠিক। হাদিসটি মুহাদ্দিস গোষ্ঠীর সকলেই বর্ণনা করেছেন। জাকাত অনাদায়কারীর দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন প্রকার শাস্তির হুমকি। আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما منع قوم الزكاه الا ابتلاهم الله بالسنين رواه الطبراني في الاوسط ورواته ثقات বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সম্প্রদায় যাকাত বন্ধ করে আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষতে আক্রান্ত করেন। তবরানি বর্ণনা করেছেন, হাদিসটি রাবি গণ নির্ভরযোগ্য। তারগিব তারহিব, যাকাত সম্পর্কে বিভিন্ন মাসলা মাসায়েল, কার কার উপর যাকাত ফরজ, নিসাব পরিমাণের মালিক যে কোনো স্বাধীন মুসলিম ব্যক্তির ওপর শরীয়তের দৃষ্টিতে যাকাত প্রদান যোগ্য যে কোনো মালের যাকাত প্রদান করা ফরজ, সে ছোট হোক আর বড় হোক, মহিলা হোক বা পুরুষ হোক, বাচ্চা শিশু ও পাগলের মালের যাকাত সম্পর্কে আলোচনা। কোন কোন ফিকহবিদ শিশু ও পাগলের মালের যাকাত নেই বলে মন্তব্য করেছেন, কিন্তু সাহাবা তাবেঈন এবং তাদের পরবর্তী অধিকাংশ বিদ্বানগণের নিকট শিশু ও পাগলের মালের যাকাত আদায় করা ফরজ, আর তা আদায় করবে তাদের অভিভাবকগণ, কারণ যাকাত আদায় করা মালই ইবাদত। উহার সম্পর্ক মুসলিম ব্যক্তির মালের সহিত তার দেহ ও বিবেকের সহিত নয়, কাজেই ছোট ও পাগল হওয়ার কারণে যাকাত মাফ হবে না। আল মুরশিদ ফি আহকামিজ যাকাত 32 পৃষ্ঠা। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালিয়া ইয়াতীমান লাহু মালুন ফালইত্তাজির লাহু ওয়ালা ইয়াতরুকুহু হাত্তা তাকুলাহু সাদাকা। যে ব্যক্তি মালের অধিকারী কোনো ইয়াতীমের অভিভাবকত্ব গ্রহণ করে, সে যেন ওই ইয়াতীমের মাল দিয়ে ব্যবসা করে, বসিয়ে যেন না রাখে, অন্যথায় সাদাকায় অর্থাৎ যাকাতে উহা গ্রাস করে ফেলবে। হাদিসটির সনদে কিছুটা দুর্বলতা রয়েছে, কিন্তু হাফেজ ইবনে হাজার বলেন, শাফিঈর নিকট এর সহযোগী মুরসাল হাদিস রয়েছে। এছাড়াও শাফিঈ রহমতুল্লাহ আলাইহি যাকাত সম্পর্কে বর্ণিত সাধারণ হাদিসগুলির মাধ্যমে ইয়াতীম ও পাগলের মালের যাকাত ফরজ হওয়ার পক্ষপাতী। এমনিভাবে আরও একটি দলিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছু ইয়াতীম পালন করতেন, তিনি তাদের যাকাত আদায় করতেন। প্রথম খণ্ড 283 পৃষ্ঠা। অনেক সাহাবি ইয়াতীমের মালে যাকাত ফরজ হওয়ার পক্ষপাতী, তাদের অন্যতম কয়েকজন হলেন উমর, আলী, আয়েশা ও ইবনু উমর প্রমুখগণ রাদিয়াল্লাহু আনহু। এই মতের অনুসারী হয়েছেন ইমাম মালিক, শাফিঈ, আহমদ ও ইসহাক। উক্ত বিষয়ের উপর কোরআন থেকে দলিল, আল্লাহ বলেন, ওয়ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাঈলি ওয়াল মাহরুম, তাদের অর্থাৎ মুমিনদের মালগুলিতে নির্দিষ্ট হক রয়েছে বঞ্চিত এবং ভিক্ষুকদের জন্য। যাকাত ফরজ হওয়ার শর্ত সমূহ, যাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এক নম্বর, স্বাধীন ব্যক্তি হতে হবে। দুই, মুসলিম হতে হবে। তিন, নিসাব পরিমাণ মালের অধিকারী হতে হবে। চার, সেই মালের উপর নিরঙ্কুশ মালিকানা থাকতে হবে এবং মাল স্থিতিশীল হতে হবে। পাঁচ, এক বৎসর অতিক্রম করতে হবে। শর্তগুলির ব্যাখ্যা ও দলিল। এক, স্বাধীন হওয়ার শর্ত এই জন্য করা হয়েছে যে দাস হলে তার সঞ্চিত মালের প্রকৃত মালিক তার মুনিব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাআ আবদান লাহু মালুন ফামালুহু লিল্লাযী বাআ ইল্লা ইশতারিতাহুল মুবতা। মুত্তাফাকুন আলাইহ। যে ব্যক্তি দাস বিক্রি করে, সেই দাসের মাল থাকলে ওই মাল বিক্রেতার প্রাপ্য, কিন্তু যদি ক্রেতা শর্ত করে থাকে তবে তার জন্য হবে। বুখারী ও মুসলিম। দুই, মুসলিম হওয়ার শর্ত এই জন্য যে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করার পূর্বে তার উপর কোনো ইবাদত ফরজ নাই, বা কোনো ইবাদত করলে উহা শুদ্ধ গৃহীত হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযা রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠানোর সময় বলেছিলেন, ইন্নাকা তাতি কওমা মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফাইন্নাহুম আতাউকা ফাআলিমহুম ফাআলিমহু আন্নাল্লাহ ইফতারাযা আলাইহিম খামস সালাওয়াত ফিল ইয়াউমি ওয়াল লাইলা
فإنهم أطاعوك فأعلمهم أن الله افترض عليهم صدقة تؤخذ من أغنيائهم وترد على فقرائهم. متفق عليه.
হে মুআজ, তুমি কিতাবধারী সম্প্রদায়ের নিকট যাচ্ছ, অতএব সর্বপ্রথম যে বিষয়ের দিকে আহ্বান করবে সেটা হলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল, এই সাক্ষ্য প্রদানের দিকে। যদি তারা তোমার এই ব্যাপারে আনুগত্য করে তবে তাদেরকে অবহিত করো যে আল্লাহ তাদের উপর দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি তারা এই ব্যাপার আনুগত্য করে তবে তাদেরকে অবহিত করো যে আল্লাহ তাদের উপর যাকাত ফরজ করেছেন, যা ধনী শ্রেণী থেকে আদায় করে গরিব ও অভাবী শ্রেণীর নিকট বণ্টন করা হবে। বুখারী ও মুসলিম। তিন, নিসাব পরিমাণ হতে হবে, কারণ যদি নিসাব পরিমাণ মাল না হয় তাহলে যাকাত ফরজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ফিমা দুনা খামসাতি আওসুকিন সাদাকা ওয়ালা ফিমা দুনা খামসাতি ওয়াকিন সাদাকা। পাঁচ ওয়াসাক এর কম হলে জাকাত লাগবে না, চাঁদি পাঁচ ওকি এর কম হলে জাকাত লাগবে না, উঁট পাঁচের কম হলে জাকাত লাগবে না। বুখারী ও মুসলিম। চার, মাল স্থায়ী ও স্থিতিশীল হতে হবে, যদি ধ্বংস হওয়ার সম্ভাবনা মুখী কিংবা নাগালের বাইরে থাকে তাহলে জাকাত ফরজ নয়, যতক্ষণ পূর্ণ অধিকারে এসে স্থিতিশীল না হবে, যেমন বাড়ির ভাড়া, শস্য পাকা ও পূর্ণতা লাভের পূর্বের অবস্থা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শস্য পূর্ণতা লাভের পূর্বে বিক্রি করতে নিষেধ করেছেন, আর যে অবস্থায় বিক্রি করা যায় না সে অবস্থায় যাকাত দেওয়া যায় না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াফা লিনাযরিন ফি মাসিয়াতিল খালিক ওয়ালা ফি মা ইয়ামলিকু ইবনু আদম। রাওহু আবু দাউদ ওয়া ইসনাদুহু আলা শর্তিহিমা। নজর পুরা করতে হয় না স্রষ্টার নাফরমানি জনিত ব্যাপার হলে, এবং ওই বস্তুর ক্ষেত্রেও আদম সন্তান যার মালিক নয়। আবু দাউদ বর্ণনা করেছেন, সনদটি বুখারী মুসলিমের শর্তানুযায়ী ঠিক রয়েছে। নজর পুরা করা ফরজ, কিন্তু নজরের বস্তু যদি নাগালের বাইরে হয়ে যায় বা অধিকারের বাইরে থাকে তবে পুরা করা ফরজ নয়। তেমনি যাকাতও ফরজ, কিন্তু যে মালের যাকাত দিতে চায় তা যদি অধিকারের বাইরে থাকে তবে তার যাকাত দেওয়া ফরজ নয়। পাঁচ, বৎসর পূর্ণ হলে যাকাত লাগবে, যদি পূর্ণ না হয় তবে যাকাত লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মালে যাকাত ফরজ হয় না যে পর্যন্ত ওই মালের উপরে এক বৎসর অতিক্রম না করে। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাজাহ, দারাকুতনি ও বাইহাকি। কোন কোন মুহাদ্দিস হাদিসটিকে দুর্বল বলেছেন, আবার কেউ সহিহ ও হাসান বলেছেন, শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। প্রকাশ থাকে যে অত্র শর্তটি স্বর্ণ চাঁদি পশু ব্যবসা পণ্য দ্রব্যের যাকাতের ক্ষেত্রে প্রযোজ্য। ক্ষেতের ফসল ও ফলমূলের ক্ষেত্রে শর্ত হল যে যেদিন উহা কর্তন বা মাড়াই করা হবে সেদিনই যাকাত প্রদান করতে হবে। আল্লাহ বলেন, কুলু মিন থামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি। উহার অর্থাৎ জমিনের পণ্য দ্রব্যের হক যাকাত আদায় করে দাও যেদিন উহা মাড়াই করো। সূরা আনআম 141 নম্বর আয়াত। উপরোক্ত আলোচনায় আনুষঙ্গিকভাবে একটা গুরুত্বপূর্ণ মাসালার সমাধান পাওয়া যাচ্ছে, আর তা হলো এই যে এক বৎসর পূর্ণ হওয়ার শর্ত সম্মিলিত সম্পদ, যার ভিতরে টাকা পয়সাও সামিল হয়, এর ক্ষেত্রে সম্পদশালী ব্যক্তির ব্যক্তি ও পারিবারিক জীবনের নিত্য প্রয়োজনীয় খরচপাতি করার পর বছর শেষে যা বাঁচবে কেবল উহা থেকে যাকাত দিতে হবে। যদি উদ্বৃত্ত সম্পদ নিসাব পরিমাণ হয়, নিত্য প্রয়োজনীয় খরচ বলতে খাদ্য, পোশাক আশাক, ঘর বাড়ি, চিকিৎসা, শিক্ষাক্ষেত্রে ব্যয়িত অর্থ, বাহন ইত্যাদি বোঝানো হয়েছে। মোট কথা, যাকাত আদায়কালে বিদ্যমান সম্পদ নিসাব পরিমাণ হলেই যাকাত লাগবে। যদি এমন হয় যে নিত্য প্রয়োজনীয় একটি বস্তু খরিদ করার জন্য অর্থ জমা করে রাখা হয়েছে, ওই অর্থ বিক্রেতার নিকট হস্তান্তর করার একদিন পূর্বেও যদি বৎসর পূর্ণ হয়ে যায় তবুও যাকাত দিতে হবে। এমনকি ঋণগ্রস্ত ব্যক্তি যদি বছর পূর্ণ হওয়ার পূর্বে ঋণ পরিশোধ না করে বা অন্যের নিকট আলাদা করে না রাখে তাহলে এই ঋণ থাকা অবস্থাতেও যাকাত আদায় করতে হবে যদি নিসাব পরিমাণ হয়ে থাকে। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বছর পূর্ণ হওয়ার পূর্বে ঘোষণা দিতেন, যাদের ঋণ রয়েছে তারা যেন বছর পূর্ণ হওয়ার পূর্বেই বা তহসিলদার যাওয়ার আগেই তা পরিশোধ করে দেয়। ফিকহ সুন্নাহ প্রথম খণ্ড 340 পৃষ্ঠা। কিন্তু জমিনের উৎপন্ন দ্রব্যের ক্ষেত্রে যেমন বছর অতিক্রমের শর্ত করা হয়নি, মাড়াইয়ের সাথে সাথে দিয়ে দেওয়ার নির্দেশ,
তেমন নিজের ও পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচের জন্য অগ্রিম হিসাব করে রাখার পর অবশিষ্ট ফসলের জাকাত দেওয়ার বিধান নেই। বরং ভবিষ্যতের ব্যাপার যেহেতু একমাত্র আল্লাহর হাতেই, তাই ভবিষ্যতের খোরপোশের খরচ কেটে রেখে অবশিষ্ট মালের জাকাত দেওয়া বা নেশাব পরিমাণ না হলে জাকাত না দেওয়া আল্লাহর বিধান লঙ্ঘন করারই সামিল। বন্ধুগণ, দুই প্রকার মালের হুকুমের মাঝে পার্থক্যের হিকমত। প্রথম প্রকারের মাল জমা রাখা হয় বৃদ্ধির অপেক্ষায়, চাই ব্যবসায়ী নিয়োগ করে, চাই সংরক্ষণ ও যত্ন করে। এই জন্য ইসলাম বৃদ্ধির সুযোগ দিয়ে বৎসরের শর্ত করেছে। কিন্তু জমিনের উৎপন্ন দ্রব্য মাড়াইয়ের পর আর তার বৃদ্ধির সম্ভাবনা থাকে না, বরং কমারই সম্ভাবনা। এই জন্য মাড়াইয়ের সাথে সাথে উহার জাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। ফিকহুস্সুন্নাহ প্রথম খণ্ড 283 পৃষ্ঠে। জাকাত আদায় করার সময় শর্ত সাপেক্ষে জাকাত ফরজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আদায় করা ওয়াজিব। ওয়াজিব হয়ে যাওয়ার পর ইচ্ছাকৃতভাবে বিনা কারণে দেরি করা মোটেও সমীচীন নয়। কারণ হাদিসে এসেছে, আন উকবাতা বিন আল হারিস রাদিয়াল্লাহু আনহু ক্বাল সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আসর ফলাম্মা সাল্লামা ক্বামা সারিআন ফাদখালা আলা বা'দ নিসাঈ থুম্মা খারাজ ওয়ারা মা ফি উজুহিল ক্বাওমি মিন তা'আজুবিহিম লিসুরআতিহি ক্বাল ذكرت انا في الصلاه التبرا عندنا فكرهت ان يمسي او يبيت عندنا فامرت بقسمته رواه احمد والبخاري عقبه بن الحارث رضي الله عنه থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আসরের সালাত আদায় করলাম। যেমনি সালাম ফিরালেন তেমনি উঠে দ্রুত গতিতে তার কোন স্ত্রীর ঘরে প্রবেশ করে আবার ফিরে এলেন। লোকদের চেহারায় বিস্ময়ের চিহ্ন দেখে বললেন, সালাত আদায়কালে আমাদের নিকট কিছু স্বর্ণ থাকার কথা স্মরণ হয়েছিল, উহা আমাদের নিকট সন্ধ্যা পর্যন্ত বা রাত্রি ভর থাকবে, এটা পছন্দ করলাম না, বিধায় ওইগুলিকে বন্টন করার নির্দেশ দিয়ে এলাম। হাদিসটি ইমাম আহমদ ও বুখারী বর্ণনা করেছেন। বিশেষ দ্রষ্টব্য, যে সমস্ত মালের ক্ষেত্রে বৎসর শর্ত করা হয়েছে ওই সমস্ত মালে জাকাত বৎসর পূর্ণ হওয়ার পূর্বে এমনকি আগামী দুই বৎসরের জাকাত ও অগ্রিম আদায় করা যায়। অবশ্য কেউ কেউ এই মতের বিপরীত মন্তব্য করেছেন, কিন্তু দলিলের ভিত্তিতে প্রথম উক্ত মতই শক্তিশালী, অর্থাৎ দেয়া যাবে। আন আলী রাদিয়াল্লাহু আনহু আন্নাল আব্বাস সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি তাআজিলি সাদাকাতিহি ক্বাবলা আন তাহিল্লা ফারাখাসা লাহু ফি যালিক রাওয়াহু ইবনে মাজাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট ফরজ হওয়ার পূর্বেই অগ্রিম জাকাত দানের ব্যাপারে জিজ্ঞাসা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে উহার অনুমতি দান করেছিলেন। ইবনে মাজাহ। জাকাতে নিয়তের প্রয়োজনীয়তা। কোনো ইবাদতে নিয়ত ছাড়া কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া বুখারী। নিয়ত অনুযায়ী আমল সমূহ কবুল করা হয়, যে কোনো ব্যক্তি তার নিয়ত অনুপাতে ফল লাভ করে থাকে বুখারী। আর নিয়তের মর্ম হল এই যে, কোনো আমলে বা ইবাদতে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে, অন্য কোনো স্বার্থ উদ্ধারের মনোভাব রাখা চলবে না, কিংবা উহার মাধ্যমে সুনাম ও শ্রুতি অর্জনের আশা করা চলবে না। এমনকি দুর্নামের ভয়ে কিংবা শুধু লজ্জার খাতিরে কোনো আমল বা ইবাদত করা হলেও ওই আমল ও ইবাদতে শুদ্ধ নিয়তের বিলুপ্তি ঘটেছে জানতে হবে, ফলে ওই আমল বাঞ্ছিত নিয়তবিহীন ধরা হবে। আর সেই কারণে ওই আমলের কানাকড়ি ও পুরস্কার আল্লাহর নিকট থেকে ওই ব্যক্তি লাভ করতে আশা করতে পারে না। এই জন্য আল্লাহ তোমরা কত আলা বলে দিয়েছেন, ফাআবুদুল্লাহ মুখলিসান লাহুদ্দিন আলা লিল্লাহি দ্বিনুল খালিস, আল্লাহর জন্য দিনকে খাঁটি করো তো আল্লাহর ইবাদত করো, জেনে রেখো আল্লাহর জন্যই খাঁটি দিন, সূরা জুমার। বলা বাহুল্য যে নিয়ত যদি খাঁটি আল্লাহর উদ্দেশ্যে না হয়, তবে নিয়তের গড়বড়ের কারণে ওই ভেজালযুক্ত নিয়ত বিজড়িত আমল শুধু বাতিলই হয় না, বরং উহা শিরকের মতো মহাপাতকে রূপান্তরিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাক, মান সামা ইরাই ফাকাদ আশরাক, মান তাসাদদাকা ইরাই ফাকাদ আশরাক রাওয়াহু আহমদ ফি মুসনাদিহি। যে ব্যক্তি দেখানোর নিয়তে সালাত আদায় করে সে শিরক করে, যে ব্যক্তি দেখানোর নিয়তে রোজা আদায় করে সেও শিরক করে, যে ব্যক্তি দেখানোর নিয়তে সাদাকা করে সেও শিরক করে। ইমাম আহমদ হাদিসটি তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায়, জাকাত যেহেতু একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কাজেই আল্লাহর নিকট গ্রহণীয় হওয়ার পূর্ব শর্ত হল আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নির্দিষ্টভাবে জাকাত আদায়ের পূর্বে মনে মনে নিয়ত করতে হবে। যে সম্পদ জাকাতের নিয়তে দেওয়া হয় ওটাই জাকাত বলে গণ্য হবে। পূর্বে কাউকে কিছু সম্পদ দান করে জাকাত ফরজ হওয়ার পর পূর্বের দানকৃত সম্পদকে জাকাত ধরা চলবে না, ওই দানকৃত সম্পদ যতই বেশি হোক না কেন। এই সুযোগে ইহাও জ্ঞাতব্য যে জাকাতের মাল প্রাপক বা হকদারদেরকে দেওয়ার সময় জাকাতের মাল বলে উল্লেখ করে দেওয়া উচিত নয়, শুধু দাতার মনে জাকাত দেওয়ার ইচ্ছা বিদ্যমান থাকলেই যথেষ্ট। জাকাত উল্লেখ করে দেওয়ার দুটি ক্ষতি, এক, লোক দেখানো ও সুনাম অর্জনের মনোভাব জাগতে পারে, দুই, যাকে জাকাত প্রদান করা হয় দুঃখ ও ব্যথা পেতে পারে, আর গ্রহীতাকে দুঃখ দিলে জাকাত বাতিল বলে গণ্য হয়। আল্লাহ তবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে মুমিনগণ, তোমাদের সাদাকা অর্থাৎ জাকাত গুলিকে বিনষ্ট করো না গ্রহণকারীকে খোঁটা দিয়ে ও দুঃখ দিয়ে, ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি তার মাল খরচ করে শুধু মানুষকে দেখানোর জন্য, তার ইমান নেই আল্লাহর উপর শেষ দিবসের উপর। সূরা বাকারা 264 নম্বর আয়াত। স্বর্ণচাঁদির জাকাত। স্বর্ণচাঁদি উভয়েরই জাকাত দেওয়া ফরজ, চাই উহা মুদ্রাকার হোক, চাই বিস্কিট আকার, চাই গয়না ও অলংকার আকার। জাকাত ফরজ হওয়ার শর্তসমূহ, এক, জমা রাখার পর এক বছর অতিবাহিত হতে হবে, দুই, নিত্য প্রয়োজনীয় খরচ করার পর বছর শেষে হিসাব করে নিসাব পরিমাণ হলে জাকাত দিতে হবে, যদি নিসাব পরিমাণ না হয় তবে জাকাত দিতে হবে না। চাঁদির নিসাব। হাদিসের ভাষায় চাঁদি 5 উকিয়া বা 200 দিরহাম না হলে জাকাত লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা ফীমা দুনা 5 আওয়াকিন মিনাল ওয়ারিকি সাদাকা, মুত্তাফাকুন আলাইহি। 5 উকিয়ার কমে জাকাত ফরজ নয়, বুখারী ও মুসলিম। অন্য একটি হাদিস এসেছে, আন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদাকাতুর রিক্কাতি আলা কুল্লি 40 দিরহামান দিরহাম ওয়া লাইসা ফী 90 ওয়া 100 শাই فإذا بلغت 200 ففيها 5 دراهم رواه أحمد وأبو داود الترمذي। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাঁদির ক্ষেত্রে প্রতি 40 দিরহামে 1 দিরহাম দিতে হবে, কিন্তু উহা 190 পর্যন্ত হলেও কিছু লাগবে না, বরং যখন 200 দিরহাম পূর্ণ হবে তখন প্রতি 40-এ 1 এর হিসাবে 5 দিরহাম যাকাত দিতে হবে। হাদিসটি বর্ণনা করেছেন আহমদ, আবু দাউদ ও তিরমিজি। 5 উকিয়া বা 200 দিরহাম বর্তমান যুগের হিসাবে 595 গ্রাম। তাহলে মোট কথা হলো চাঁদির নিসাব 595 গ্রাম হতে হবে। এই পরিমাণ কারণ নিকট চাঁদি থাকলে শতকরা 2.5% জাকাত আদায় করতে হবে। স্বর্ণের নিসাব। স্বর্ণের নিসাব বর্ণনার ক্ষেত্রে 2টি শব্দ হাদিসে প্রসিদ্ধ, 1 মিসকাল, 2 দিনার। মিসকাল এবং দিনার দুটোরই ওজন সমান, কাজে 20 মিসকাল বা 20 দিনার হলে জাকাত লাগবে, এর কম হলে জাকাত দিতে হবে না। 2, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা ফী আকাল্লা মিন 20 মিসকাল মিন আয-যাহাবি ওয়া লা ফী আকাল্লা মিন 100 দিরহাম মিন সাদাকা, রাওয়াহু আবু উবাইদ ফিল আমওয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণ 20 মিসকালের কম হলে জাকাত লাগবে না এবং চাঁদি 200 দিরহামের কমে জাকাত লাগবে না। আবু উবাইদ তার আমওয়াল নামক গ্রন্থে উক্ত হাদিসটি উদ্ধৃত করেছেন। 20 দিনার বা 20 মিসকাল হলে অর্ধ দিনার জাকাত লাগবে। 2, আন আলী রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল, ইযা কানাত লাকা মিনাতা দিরহামিন ওয়া হালা আলাইহাল হাউল ফাফীহা 5 দিরহাম وليس عليك شيء يعني في الذهب حتى يكون لك 20 دينارا فإذا كانت لك 20 دينارا وحال عليها الحول ففيها نصف دينار رواه أبو داود। علي رضي الله عنه থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার নিকট 200 দিরহাম হয় এবং উহার উপর 1 বৎসর অতিক্রম করে তাহলে উহাতে 5 দিরহাম যাকাত লাগবে, আর স্বর্ণ যে পর্যন্ত তোমার নিকট 20 দিনার পরিমাণ না হবে কোনো জাকাত লাগবে না, 20 দিনার হলে ও উহার উপরে এক বৎসর অতিক্রম করলে অর্ধ দিনার যাকাত দিতে হবে। হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন। বন্ধুগণ, মিসকাল নবী সাল্লামের যুগ ও সাহাবিদের যুগ থেকে যে পরিমাণকে বোঝানো হয় উহা বর্তমান যুগের পরিমাপে বা বর্তমান যুগের পরিমাপ হিসেবে সোয়া চার গ্রাম। বিশকে সোয়া চার গ্রামের সাথে গুণ করলে 85 হয়, তাহলে তার নিকট 85 গ্রাম স্বর্ণ থাকলে তাকে জাকাত দিতে হবে, অন্যথায় জাকাত দিতে হবে না। এবং 85 গ্রাম যখন স্বর্ণ হয়ে যাবে শতকরা 2.5% জাকাত আদায় করে ফেলবে। গয়নার জাকাত। স্বর্ণচারী ব্যতীত যে সমস্ত মূল্যবান জিনিস তথা হীরা, মণিমুক্তা, লুলু, ইয়াকুত, মারজান ইত্যাদি পাথর ও দানার নির্মিত গয়না যদি ব্যবহারের জন্য হয় তাহলে সর্বসম্মতিক্রমে উহার জাকাত লাগবে না, কিন্তু ব্যবসায়ীগণ যদি উহার ব্যবসা করেন তাহলে তার জাকাত লাগবে। ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 289 পৃষ্ঠা। আর যদি স্বর্ণচাঁদির গয়না হয় তাহলে সে সম্পর্কে বিদ্বানগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। একদল বিদ্বানের নিকট উহার জাকাত দেওয়া ফরজ যদি নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ 85 গ্রাম স্বর্ণের কিংবা 595 গ্রাম রূপার হয়ে থাকে। তারা অনেকগুলি দলিল এ সম্পর্কে উল্লেখ করে থাকেন, যার দু একটি দলিল এখানে উল্লেখ করা হচ্ছে। আমরা বিন শুআইব ইবনে আবিহি জিদ্দিহি আন ইমরাতিন আতাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা'আহা ইবনাতুন লাহা ওয়া ফি ইয়াদি ইবনাতিহা মিসকাতান ইগলিদাতান মিন যাহাবিন ফাকালা লাহা আতু'তিনা যাকাত হাযা ক্বালাত লা ক্বালা আইয়াসুরুকি আন ইউসাউরাকি আল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামাতি সিওয়ারাইন মিন নার قالت فخلعتهما فألقتهما إلى النبي صلى الله عليه وسلم وقالت هما لله عز وجل ولرسوله رواه أبو داود عمر بن شعيب তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে একদা একটি মহিলা হাতে স্বর্ণের মোটা চুড়ি পরিহিতা তার দুই মেয়েকে সঙ্গে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুড়ির প্রতি ইঙ্গিত করে জিজ্ঞাসা করলেন, এর কি যাকাত আদায় করো? উত্তরে মহিলাটি বলল, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে এই দুটির পরিবর্তে জাহান্নামের অগ্নির দুটি চুড়ি পরালে কি তুমি খুশি হবে? রাবি বলেন, এই কথা শ্রবণ করে মহিলাটি চুড়ি দুটি খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বললেন, ও দুটি আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে দিয়ে দিলাম। হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন। আরো একটি হাদিস হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে দুটি মহিলা একদিন স্বর্ণের চুড়ি হাতে দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এগুলির যাকাত আদায় করো? তারা দুজন বলল, না। তিনি বললেন, তোমরা কি এটা পছন্দ করো যে এ দুটির পরিবর্তে আল্লাহ তোমাদেরকে আগুনের দুটি চুড়ি পরাবেন? তারা বলল, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে এ দুটির যাকাত আদায় করো। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। কিন্তু ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি স্বর্ণচাঁদির গয়নার যাকাত সম্পর্কিত হাদিসগুলির ব্যাপারে বলেছেন, ولا يصح في هذا الباب عن النبي صلى الله عليه وسلم شيء অর্থাৎ এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি সূত্রে কোনো হাদিস আসেনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এগুলির যাকাত আদায় করো? তারা দুজন বলল, না। তিনি বললেন, তোমরা কি এটা পছন্দ করো যে এ দুটির পরিবর্তে আল্লাহ তোমাদেরকে আগুনের দুটি চুড়ি পরাবেন? তারা বলল, না। এজন্য দ্বিতীয় দলের বিদ্বানগণ পরনীয় গয়নাতে যাকাত ওয়াজিব হওয়ার পক্ষপাতী নন। তারা দলিল হিসেবে কয়েকটি হাদিস উদ্ধৃত করে থাকেন, যেমন একটি হাদিস রওয়াল বাইহাকি আন্না জাবির ইবনে আব্দুল্লাহ সুইলা আনিল হুলি আফিহি যাকা ক্বালা জাবির লা ফাকিলা ওয়া ইন কানা ইয়াবলু আলফ দিনার ক্বালা আকসার ফিকহুস সুন্নাহ। বাইহাকি বর্ণনা করেছেন এই মর্মে যে জাবির রাদিয়াল্লাহু আনহুকে গয়না সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, কি এতে যাকাত দিতে হবে? তিনি বলেছিলেন, না। বলা হয়েছিল যদি 1000 দিনার পরিমাণ হয় তবু? তিনি বলেছিলেন, যদি এর চেয়েও বেশি হয় তবু। ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 289 পৃষ্ঠা। এমনিভাবে আরও কয়েকটি হাদিস উদ্ধৃত হয়েছে। আন্না আসমা বিনতে আবি বকর كانت تحلل بناتها بالذهب ولا تزكيه نحو من 50000 ইবনে বাইহাকি আরো বর্ণনা করেন যে আসমা বিনতে আবি বকর তার মেয়েদেরকে স্বর্ণের গয়না পরাতেন, অথচ 50,000 পরিমাণ হওয়া সত্ত্বেও যাকাত দিতেন না। ফিকহ সুন্নাহ প্রথম খণ্ড 290 পৃষ্ঠা। এমনি ভাবে মুআত্তা গ্রন্থে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণনা এসেছে যে তারা তাদের বাড়ির কন্যা সন্তানদেরকে স্বর্ণের গয়না পরাতেন, অথচ তাদের গয়নার জাকাত আদায় করতেন না। খাত্তাবি বলেন, কোরআনের বাহ্যিক নির্দেশ জাকাত ফরজ হওয়ার পক্ষপাতীদেরই সমর্থন করে, এমনি ভাবে কিছু আসারও তাদের সমর্থনে রয়েছে, কিন্তু যারা পক্ষপাতী নন তারাও এক দৃষ্টিভঙ্গির অনুসারী এবং তাদেরও সমর্থনে কিছু আসার এসেছে। তবে সতর্কপূর্ণ ও নিরাপদজনক কথা হলো এই যে, উহার জাকাত আদায় করাই ভালো। ফিকহ সুন্নাহ প্রথম খণ্ড 290 পৃষ্ঠা। অবশ্য কেউ কেউ এ কথাও বলেছেন যে, যে ব্যক্তি গয়নাকে ব্যবহারের মাধ্যমে তার দ্বারা উপকৃত হয় বা শুধু ব্যবহারের জন্য নেওয়া হয়, বিক্রির জন্য কিংবা মূলধন হিসেবে সংরক্ষণ করার জন্য নয়, উহার জাকাত লাগবে না। কিন্তু যদি গয়নাকে মূলধন হিসেবে সুযোগে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত করা হয় তাহলে উহার জাকাত দিতে হবে। কিংবা যদি কোনো মহিলা ব্যবহারের জন্য প্রয়োজনের অতিরিক্ত বা স্বভাবত একজন মহিলা যে পরিমাণ গয়না পরে থাকে তার অনেক বেশি গ্রহণ করে তাহলে জাকাত লাগবে, কারণ প্রয়োজনের অতিরিক্তকেও অনুপকারীর সামিল করা হয়েছে। এমন একটি আসারও এসেছে, অর্থাৎ হাদিস এসেছে, عن سعيد بن المسيب أن الحلي إذا لبس وانتفع به فلا زكاة فيه وإذا لم يلبس ولم ينتفع به ففيه الزكاة. المرشد في أحكام الزكاة. سعيد بن المسيب رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন যে গয়না থেকে ব্যবহার করার মাধ্যমে উপকার নেওয়া হয় উহার যাকাত লাগবে না, কিন্তু যে গয়না পরা হয় না ও উপকার নেওয়া হয় না শুধু সংরক্ষণ করা হয় উহার যাকাত লাগবে। আল-মুরশিদ ফি আহকামি যাকাত 75 পৃষ্ঠা। বর্তমান প্রচলিত মুদ্রার যাকাত। সর্বজন বিদিত যে বর্তমান বিশ্বে স্বর্ণ ও চাঁদের মুদ্রার প্রচলন ও ব্যবহার একেবারে উঠে গেছে এবং তার স্থলে প্রত্যেক দেশ আপন আপন মুদ্রার প্রচলন ঘটিয়ে সে দেশের জনগণ সকল ব্যাপারে ওই সব মুদ্রার দ্বারা বিনিময় করে থাকে, আর তা বিভিন্ন প্রকার হয়ে থাকে, কাগজের, অ্যালুমিনিয়ামের ও তামার। এই সকল মুদ্রার যেকোনো হালাল পদ্ধতিতে অর্জন করা হোক, যেহেতু এগুলি স্বর্ণ চাঁদির মুদ্রার স্থান দখল করেছে, এই জন্য স্বর্ণ চাঁদির নিসাবের মূল্য পরিমাণ হওয়াটাই এগুলির নিসাব। 85 গ্রাম স্বর্ণের মূল্য কিংবা 595 গ্রাম চাঁদির মূল্য পরিমাণ কিংবা তার বেশি মুদ্রা হলে ও উহার উপর 1 বৎসর অতিক্রম হলে শতকরা 250 হারে জাকাত আদায় করতে হবে। ব্যবসার পণ্য দ্রব্যের জাকাত। ব্যবসার পণ্য দ্রব্য বলতে ওই সকল হালাল ও বৈধ বস্তু ও জিনিসকে বোঝানো হয় যাকে লাভের উদ্দেশ্যে কেনা বেচার জন্য প্রস্তুত করে রাখা হয়, আর উহা বহু ধরনের হতে পারে, যেমন খাদ্যদ্রব্য, কাপড় চোপড়, পশু পাখি, জমিনের উৎপন্ন দ্রব্য, যন্ত্রপাতি, হাঁড়ি পাতিল, জমি জামা, ঘর বাড়ি ও উহার রকমারি সামগ্রী, বাহন পরিবহন ইত্যাদি। ইমাম চতুষ্টয় সহ সকল ফিকাহবিদ ও বিদ্বানগণ ব্যবসার পণ্য দ্রব্যে জাকাত লাগবে বলে অভিমত ব্যক্ত করেছেন। ব্যবসার পণ্য দ্রব্যে জাকাত ফরজ হওয়ার দলিল। 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। হে মুমিনগণ, তোমরা খরচ করো তোমাদের অর্জিত সম্পদের পবিত্র মাল থেকে। সূরা বাকারা 267 নম্বর আয়াত। বিখ্যাত তাবেঈ ইবনু আব্বাসের বিশিষ্ট শিষ্য মুফাসসিরে কোরআন মুজাহিদ বলেন, এই আয়াতটি অবতীর্ণ হয়েছে ব্যবসার ব্যাপারে, এছাড়াও আমভাবে কামাইকৃত সম্পদের অন্তর্ভুক্ত তো বটে। আল-মুরশিদ 78 পৃষ্ঠা। দ্বিতীয় দলিল, আন সামারাত ইবনে জুনদাব কালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা আন নুখরিজা যাকাত মিম্মা নাউদুহু লিল বাই়। রাওয়াহু আবু দাউদ। সামারা বিন জুনদাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুতকৃত সম্পদের অর্থাৎ ব্যবসার সামগ্রীর যাকাত আদায় করতে বলতেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ। ব্যবসার মালের যাকাত দেওয়ার পদ্ধতি। জাকাতি অর্থ বছরের শেষে প্রত্যেক ব্যবসায়ী তার নিকট মজুদ মাল সামগ্রী একত্রিত করে বর্তমান মূল্য হিসাবে তার দাম, মূলধন, লভ্যাংশ, ব্যাংক ব্যালেন্স এবং সহজ উদ্ধার্য বাকি মূল্য সব জমা করে নিসাব পরিমাণ হলে শতকরা 2.5% করে যাকাত বের করে দিবে। উল্লেখ্য যে ব্যবসা পরিচালনার জন্য স্থায়ী আসবাবপত্রের উপকরণ আদির যাকাত লাগবে না, কারণ ওগুলি বিক্রি করা হয় না, আর যাকাত তো শুধু বিক্রয়যোগ্য আসবাবপত্রেরই দেওয়ার নির্দেশ। আল মুর্শিদ 80 পৃষ্ঠা। যদি কেউ বৎসরের প্রথম থেকে নিসাবের মালিক না হয় বরং বছরের মাঝে মালিক হয়, কিংবা বছরের প্রথমে নিসাবের মালিক ছিল কিন্তু বছরের মাঝে কমে গিয়ে বছরের শেষে আবার হয়েছে, এমত অবস্থায় যেদিন থেকে পূর্ণ নিসাবের মালিক হয়েছে সেদিন থেকে সমভাবে সেই নিসাবের উপর 1 বছর অতিক্রম করলে জাকাত লাগবে, অন্যথায় লাগবে না। জমি উৎপাদিত সম্পদের জাকাত। জমিনের উৎপন্ন দ্রব্যের জাকাত দেওয়ার নির্দেশ কোরআন মজিদে রয়েছে। আল্লাহ বলেন, কুলু মিন সামারিহি ইযা আসমার ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, উহার ফল আসলে ও পরিপক্ক হলে খাও এবং কর্তন বা মারায়ের দিন উহার হক অর্থাৎ জাকাত আদায় করে দাও। এমনিভাবে হাদিসে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم فيما سقت الانهار والغيم العشور وفيما سقي بالساقيه نصف العشور رواه احمد والنسائي وابو داود, যে জমি নদী ও বৃষ্টির পানি দ্বারা আবাদ করা হয় সেই জমির ফসলে উশুর অর্থাৎ 1/10 লাগবে, আর যে জমি সেচ দ্বারা আবাদ করা হয় সেই জমির ফসলে 20/1 লাগবে। হাদিসটি আহমদ, নাসাই, আবু দাউদ ও মুসলিম বর্ণনা করেছেন। জমিনের কোন ধরনের উৎপন্ন দ্রব্যের জাকাত লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4 থেকে 5 প্রকার উৎপন্ন দ্রব্যের জাকাত নেওয়া হতো, যেমনটি বিভিন্ন হাদিস থেকে জানা যায়। আন আবি বুরদাতা আন আবি মুসা ওয়া মুআযি রাদিয়াল্লাহু আনহুমা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আতাহুমা ইলা আল-ইয়ামান ইউআল্লিমু আন-নাসা আমরা দীনিহিম ফা'আমারাহুম আন লা ইয়াখুযু আস-সাদাকাতা ইল্লা মিন হাযিহি আল-আরবাআতি আল-হিনতা আশ-শা'ীর ওয়াত-তামর والزبيب رواه الدارقطني والحاكم والطبراني والبيهقي ورواته ثقات وهو متصل. ابو برده رضي الله عنه ابو موسى ومعاذ رضي الله عنهم থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনকে মানুষকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য ইয়ামান পাঠানোর সময় বলেছিলেন যেন তারা এই 4টি বস্তু ছাড়া অন্য কিছুর যাকাত আদায় না করে, গম, যব, খেজুর ও কিশমিশ। হাদিসটি বর্ণনা করেছেন দারাকুতনি, হাকিম, তবরানি, বাইহাকি। হাদিসটির রাবি হল নির্ভরযোগ্য, সনদটির মুত্তাসিল। অন্যান্য হাদিসে বেশ কিছু জিনিস উল্লেখ করে বলা হয়েছে এগুলির যাকাত লাগবে না। তন্মধ্যে দু একটি নিম্নে উদ্ধৃত হল। আন আতা ইবনে সাইব আন আব্দুল্লাহ ইবনে মুগীরা আরাদা আন ইয়াখুযা সাদাকাতান মিন আরদি মূসা ইবনে তালহা মিন আল খাদরাওয়াত ফাকালা লাহু মূসা ইবনে তালহা লাইসা লাকা যালিক ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু লাইসা ফি যালিকা সাদাকা رواه الدارقطني والحاكم والأثرم في سننه وهو مرسل قوي. عطاء بن السائب رضي الله عنه بننا كرنجي عبد الله بن المغيرة موسى بن طلحر نكر تكي شاك شبجر زكاة نعار إيجا بكتا كرلت موسى بن طلحر بلن تمك إير زكاة نعار ودهكر داعين كنا رسول الله صلى الله عليه وسلم بلشن وات زكاة لقبنا. حدث تي دارقطني حاكم وأثرم تر سنن غنته بننا كرنجي হাদিসটি শক্তিশালী মুরসাল। অবশ্য অনেকের মতে দানা জাতীয় শস্য হলে চাই উহা ছোট হোক চাই বড় হোক, আর চাই সরাসরি খাদ্য হোক চাই সরাসরি খাদ্য না হোক কিংবা তার সহযোগী হোক, যেমন গম, যব, সুত, ভুট্টা, চিনা, ডাল, বুট, সরিষা, রাই, ধনিয়া, জিরা, বিভিন্ন শাকসবজির বিচি, ফলমূলের বিচি, তিসি ইত্যাদির জাকাত দিতে হবে যদি উহা নিসাব পরিমাণ হয়। ইবনু কুদামা এই মতকে জমহুর বা অধিকাংশ ফিকাহবিদদের বলে উল্লেখ করেছেন। মুগনি দ্বিতীয় খণ্ড 549 নম্বর পৃষ্ঠা। বিশেষ দ্রষ্টব্য। জমিনের যে সমস্ত শস্য বা ফলমূলের জাকাত দেওয়ার কথা বা নির্দেশ কোরআন হাদিসে নেই, যেমন শাকসবজি জাতীয় জিনিস, আম, কাঁঠাল, লিচু, পেঁপে, কলা, লেবু, কমলা লেবু, আপেল, বাঙ্গি, তরমুজ, পেয়ারা, ইক্ষু, পাট ইত্যাদির যদি ব্যবসা করা হয় বা বিক্রি করা হয় তবে উহার জাকাত দিতে হবে। এই মর্মে হাদিস হল
عن سمرة بن الجندب قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا أن نخرج الزكاة مما نعده للبيع. رواه أبو داود. سمرة تكبرني توتيني بلن رسول الله صلى الله عليه وسلم عمدر كي بكري ردش بستوت كريتو بستور زكاة دار ندش ديتين. حدثتي أبو داود برنانا كرشن উল্লেখ যে উক্ত বস্তুগুলির মূল্য হিসাব করে যদি নিসাব হয় ও এক বছর অতিবাহিত হয় তবে জাকাত লাগবে। জমির উৎপন্ন দ্রব্যের জাকাত দেওয়ার নিয়ম সাহাবা ও তাবেঈন থেকে শুরু করে সকল মুসলিম বিদ্বান ঐক্যমতে বলেছেন যে শস্য ফসল ফলমূল যে পর্যন্ত পাঁচ ওয়াসাক পরিমাণ না হবে জাকাত লাগবে না। তারা দলিল হিসেবে এই হাদিসটিকে পেশ করে থাকেন। কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা দুনা খামসাতি আওসাকিন সাদাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ ওয়াসাকের কমে যাকাত লাগবে না। বুখারী ও মুসলিম। এক ওয়াসাক সমান ৬০ সা, এর উপর ইবনে মুনজিরি ইজমার কথা উল্লেখ করেছেন আর দলিলের মাধ্যমে উহা প্রমাণিত হয়। আন সাঈদ আল খুদরি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল ওয়াসাকু ৬০ সা। রাওয়াহু আহমদ ইবনে মাজাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক ওয়াসাকের পরিমাণ হল ৬০ সা। হাদিসটি আহমদ ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন। সরাসরি বর্তমান যুগের প্রচলিত ওজন হিসেবে সা বলতে ওই পাত্রকে বোঝায় যে পাত্রে ২ কেজি ৪০ গ্রাম উত্তম গম ধরে, অর্থাৎ এক সা পরিমাণ ২ কেজি ৪০ গ্রাম। তাহলে ৬০ সাকে ৫ দিয়ে গুণ দিলে ৩০০ সা হয় এবং এই ৩০০ সাকে ২ কেজি ৪০ দিয়ে গুণ দিলে ৬১২ কেজি পাওয়া যায়। তাহলে উৎপন্ন দ্রব্যের নিসাব হল ৬১২ কেজি। ৬১২ কেজি যদি কারো ফসল হয় তাহলে ১০ ভাগের বা ২০ ভাগের এক ভাগ জাকাত আদায় করতে হবে। দেখুন আশরাহুল মুনতে আলা জাদিল মুস্তাকিম। জাকাতের পরিমাণ পানি সেচের অবস্থা অনুযায়ী জমিনের উৎপন্ন দ্রব্যের জাকাতের পরিমাণ এর পার্থক্য রয়েছে। যেই জমিন উৎপাদনের পরিশ্রম বা সেচ যন্ত্র দ্বারা পানি দেওয়ার দরকার পড়েনি সেই জমিনের উৎপন্ন দ্রব্যের ১০ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে, কিন্তু যদি নিজে পরিশ্রম ব্যয় করে কিংবা সেচ যন্ত্র দ্বারা বা পানি কিনে উৎপন্ন করা হয় তবে ২০ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে। ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড ২৯৯ পৃষ্ঠা। এই মর্মে দলিল عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال فيما سقت السماء والعيون أو كان عثريا العشر وفيما سقي بالنوح نصف العشر. رواه البخاري وغيره. ابن عمر رضي الله عنه بلنا قرن جي النبي صلى الله عليه وسلم بلتشن جي جمينير فصل وفال عصمان الپاني وندير پرواهي تو پاني كمبا پاني پاشي تھا کرونه جار دارا نجي نجي پاني شوشن کري اتپادی تو هاي উহাতে ১০ ভাগের এক ভাগ জাকাত লাগবে, কিন্তু সেচের মাধ্যমে পানি দেওয়া হলে ২০ ভাগের এক ভাগ লাগবে। বুখারি ও অন্যান্য মুহাদ্দিসগণ হাদিসটি বর্ণনা করেছেন। খারাজি জমিনের জাকাত। খারাজি জমিনের সংজ্ঞা। খারাজি জমিন ওই জমিনকে বলা হয় যে জমিন বলপূর্বক কাফিরদের থেকে নেওয়া হয়েছে, অতঃপর নির্দিষ্ট পরিমাণ কর আদায়ের শর্ত সাপেক্ষে মালিকের নিকট রেখে দেওয়া হয়। ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড ৩০০ পৃষ্ঠা। মুগনি গ্রন্থে এসেছে ওয়া মা ফতিহা আনমাতান ওয়া উকিফা আলাল মুসলিমিন। ওই জমিন যাকে বলপূর্বকভাবে দখল করার পর মুসলিমদের জন্য ওয়াকফ করা হয়, অর্থাৎ যুদ্ধ করে কাফিরদেরকে বলপূর্বকভাবে যেই জমিন জায়গা থেকে উচ্ছেদ করা হয় এবং উহাকে মুসলিম মুজাহিদদের উপর গনিমতের মাল হিসেবে নির্দিষ্ট অংশ করে বন্টন না করে বরং ওই স্থানে অবস্থানরত মুসলিমদের জন্য সাধারণভাবে ওয়াকফ করা হয় উহাকে খারাজি জমিন বলা হয়। এই জমিনের উপর বাৎসরিক যে নির্দিষ্ট পরিমাণ শস্য নেওয়া হয় উহাকে খারাজ বলা হয়। মুসলিমদের ক্ষেত্রে উহা ভাড়ার ন্যায় এবং কাফিরদের ক্ষেত্রে উহা ট্যাক্স বা কর। যদি ওই জমিন ওয়াকফ না করে মুসলিমদের মাঝে বন্টন করে দেওয়া হয় তাহলে উহাতে আর খারাজ লাগবে না, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবরের জমির ক্ষেত্রে করেছিলেন। এই খারাজি জমির ক্ষেত্রে খারাজ ও জাকাত উভয়ই ওয়াজিব, একটার ওয়াজিব হওয়া অন্যটার জন্য বাধা নাই। ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড ৩০০ পৃষ্ঠা। খারাজ আদায়ের পর মুসলিমদের ক্ষেত্রে অবশিষ্ট শস্য যদি নিসাব পরিমাণ হয় তবে জাকাত আদায় করতে হবে। ইহাই হলো বিধান প্রত্যেক খারাজি জমিনের ক্ষেত্রে। ইবনুল মুনজির বলেন, অধিকাংশ বিদ্বানের নিকট ইহাই গৃহীত মত। এ সম্পর্কে দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম, হে মুমিনগণ, তোমরা তোমাদের উপার্জিত সম্পদ থেকে এবং উহা থেকে খরচ করো যা জমিন থেকে তোমাদের জন্য বের করেছি। লক্ষণীয় যে আয়াতে সাধারণভাবে জমিনের কথা উল্লেখ করা হয়েছে, খারাজি বা অখারাজির মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিমা সাকাতিস সামা ওয়াল উশর, আসমানের পানি দ্বারা যে শস্য উৎপাদিত হয় তাতে এক দশম অংশ যাকাত লাগবে। লক্ষণীয় যে উক্ত হাদিসে কোনো প্রকার জমির শস্য নির্দিষ্ট করা হয়নি, বরং খারাজি ও অখারাজি উভয় প্রকার জমিনের ক্ষেত্রে আসমানের পানি দ্বারা উৎপাদিত শস্যের এক দশমাংশ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। জরুরি জ্ঞাতব্য, আমাদের দেশে জমিনের উপর যেই খাজনা নেওয়া হয় উহা খারাজ নয়, কারণ জমিন খারাজি নয়, বরং মুসলিম জনগণের নিজস্ব মালিকানাত্বে রয়েছে। পরিমাণের দিক দিয়েও খাজনা খারাজের সমতুল্য নয়। খারাজ হল জমিনের উৎপন্ন দ্রব্যের ধার্যকৃত নির্দিষ্ট অংশ, অর্ধাঅর্ধি বা এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ ইত্যাদি। আমাদের দেশে জমিনের মালিকদের নিকট খাজনার নামে বাৎসরিক যে টাকা বা অর্থ নেওয়া হয়, ইহা ইসলামী শরীয়তের পরিপন্থী ও সরকারের পক্ষ থেকে উহা জুলুম ও শোষণের সামিল। কাজে বাধ্য হয়ে সরকারকে এই অর্থ দান করার যুক্তি দিয়ে যাকাত না দেওয়া ঠিক তদ্রূপ। বাড়িতে চুরি ডাকাতি হওয়ার দরুন ঋণদাতাকে তার ঋণ পরিশোধ করতে অস্বীকার করা যদ্রুপ, অথচ এই বিধান আমরা কেউ মানি না, আর উহা বিবেক ও যুক্তিরও পরিপন্থী। কাজে কোন বান্দা কর্তৃক অত্যাচারিত হয়ে আল্লাহর হক অর্থাৎ যাকাত, যা একটি ফরজ ইবাদত, থেকে বিরত হওয়া মুসলিম ব্যক্তির জন্য আদৌ উচিত নয়। যারা যাকাত দেন না, তওবা করে আজ থেকে তারা দেয়া আরম্ভ করুন। বেতন ও মাসিক ভাড়ার যাকাতের নিয়ম, নিয়মিতভাবে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে মাসিক যে পারিশ্রমিক লাভ করা হয় তাকে বেতন বলা হয়। এমনিভাবে বিভিন্ন বস্তু থেকে তথা গাড়ি বাড়ি যন্ত্রপাতি থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা পয়সার বিনিময়ে বিভিন্নভাবে উপকৃত হওয়ার সুযোগ দেওয়া হয়, ওই বিনিময়কে ভাড়া বলা হয়। এই বেতন ও ভাড়ার সম্পদের যাকাত দেওয়া ফরজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা খরচ করো অর্থাৎ যাকাত দাও তোমাদের উপার্জিত সম্পদের উত্তম অংশ থেকে। সূরা বাকারা 267 নম্বর আয়াত। শর্ত, সমস্ত প্রকার সম্পদের স্থায়ী শর্তটি এই দুই প্রকার সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, আর সেই শর্তটি হল নিসাব পরিমাণ হওয়া। স্বর্ণচাঁদির নিসাবের বর্তমান মূল্যই হবে বেতন ও ভাড়ার অর্জিত সম্পদের নিসাব। বেতন ও ভাড়ার যাকাত দেওয়ার পদ্ধতি, বেতন ও ভাড়ার যাকাত তিন পদ্ধতিতে দেওয়া যেতে পারে। এক, এক মাসের বেতন বা ভাড়া যদি নিসাব পরিমাণ অর্থাৎ স্বর্ণের নিসাব হিসাবে 85 গ্রাম স্বর্ণের মূল্য হয় বা চাঁদির নিসাব হিসেবে 595 গ্রাম চাঁদির মূল্য হয়, তবে জমিনের উৎপন্ন দ্রব্যের সহিত সাদৃশ্যতা দান করে প্রতি মাসে উহার যাকাত আদায় করবে। জমিনের সাথে সাদৃশ্যতার জন্য বৎসর পূর্ণ হওয়ার শর্ত বাদ পড়বে, বা বৎসর পূর্ণ না হলেও যাকাত দেওয়া যায়, যেমনটি ইতিপূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে জানা গেছে। আর এই ক্ষেত্রে নিসাব ধরা হবে দৈনন্দিন প্রয়োজনীয় খরচ করার পর অবশিষ্ট অংশের উপর। দেখুন আল মুরশিদ ফি আহকামিজ যাকাত পরিবর্ধিত হবে। দুই, বৎসর পুরা করে যাকাত দিতে চাইলে দুটি পদ্ধতি। ক, প্রতি মাসের বেতন বা ভাড়া যদি নিসাব পরিমাণ হয় তবে তার জমার তারিখের তালিকা তৈরি করে নিজের নিকট সংরক্ষণ করবে, এবং সেই তালিকা অনুসারে যেই পরিমাণের উপর এক বৎসর অতিক্রম করেছে সেই সম্পদের যাকাত আদায় করবে। এইভাবে যাকাত দেওয়ার জন্য প্রতি কিস্তিতে নিসাব পরিমাণ মাল রাখার শর্ত রয়েছে। কেননা যদি নিসাব পরিমাণ সম্পদ না রাখা হয় তবে জীবনেও কোনোদিন যাকাত ফরজ হবে না। তাই এই পদ্ধতি শুধু ওই লোকদের জন্য প্রযোজ্য যারা প্রতি কিস্তিতে নিসাব পরিমাণ বা তদুর্ধ মাল জমা রাখে। খ, বৎসরের প্রতিটি মাস নির্ধারণ করে বৎসরের একটি মাস নির্ধারণ করে সারা বৎসর বিভিন্ন কিস্তিতে জমা রাখবে। ওই টাকা থেকে দৈনন্দিন প্রয়োজনীয় খরচ করার পর অবশিষ্ট সম্পদ যদি নিসাব পরিমাণ হয় তাহলে শতকরা 2.5 টাকা হিসেবে ওহার যাকাত বের করে দিবে। এই পদ্ধতিতে বেতনের যাকাত সর্বপ্রথম আদায় করেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, অতঃপর ওমর বিন আব্দুল আজিজ, দেখুন মুর্শিদ ফি আহকাম যাকাত 113 পৃষ্ঠা। এই পদ্ধতিতে কিছু মালের বৎসর পূর্ণ হবে আর কিছু মালের বৎসর পূর্ণ হবে না, আর বৎসর পূর্ণ না হওয়ার পূর্বেও যাকাত দেওয়া যায়, যেমনটি ইতিপূর্বে হযরত আলী হাদিস থেকে জানা গেছে। আজ সর্বত্রে বিশেষভাবে মক্কা মদিনা সহ আরবের রাষ্ট্রসমূহে এই পদ্ধতি অনুসৃত হচ্ছে, আর এই পদ্ধতি হচ্ছে সর্বস্তরের মানুষের জন্য কল্যাণকর ও আরামদায়ক। সেহেতু আমিও এই পদ্ধতি নিজের জন্য ও অপরের জন্য পছন্দ করি। খনিজ দ্রব্য প্রথিত ও কুড়িয়ে পাওয়া মালের যাকাত। খনিজ দ্রব্যকে আরবিতে মাদেন ও কানজ বলা হয়, আর মাদেন অর্থ প্রতিষ্ঠিত বা স্থায়ী হওয়া, কিন্তু প্রচলিত অর্থে বা পরিভাষায় প্রত্যেক ওই মূল্যবান বস্তুকে বলা হয় যাকে মাটির গর্ভ থেকে বের করা হয়, যেমন স্বর্ণচাঁদি, লোহা, বারুদ, তামা, মূল্যবান পাথর সমূহ, আলকাতরা, বিভিন্ন প্রকার তৈল ইত্যাদি। ফেকুসুন্না প্রথম খণ্ড 316 পৃষ্ঠা। আর জমিনে প্রথিত ও নিক্ষিপ্ত সম্পদকে আরবিতে রিকাজ ও লোকতাহ বলা হয়। জমিনের গর্ভ হতে যে মূল্যবান সম্পদ পাওয়া যায় তাকেই রেকাজ বলা হয়, চাই সেটা স্রষ্টার রাখা হোক, চাই কোনো সৃষ্টির রাখা হোক। সৃষ্টির রাখা অর্থ বহুকাল পূর্বে বসবাসকারীদের গেড়ে রাখা সম্পদ বা জাহিলি যুগের মানুষদের গেড়ে রাখা সম্পদ। মাদিন ও রিকাজ, মাদিন ও রিকাজ এর ভিতর পার্থক্য এইটুকু করা হয় যে রেকাজ জমিনের গর্ভ থেকে প্রাপ্ত ওই গচ্ছিত সম্পদ যা প্রাপ্ত হতে বেশি কোনো খরচ ও পরিশ্রম লাগে না, যেমন খাল খনন বা কবর খনন করতে যেয়ে পেয়ে যাওয়া। কিন্তু খনিজ অর্থাৎ মাদেন বলতে জমিনের গর্ভ থেকে প্রাপ্ত ওই সম্পদকে বোঝানো হয় যা আহরণ করতে অধিক চেষ্টা ও খরচের প্রয়োজন পড়ে। ফেকুসুন্না প্রথম খণ্ড 317 পৃষ্ঠা। নিক্ষিপ্ত বা কুড়িয়ে পাওয়া সম্পদের যদি প্রচার করে মালিক না পাওয়া যায়, কিংবা এমন জমিনে পাওয়া যায় যেই জমিনের কোনো খাস মালিক নেই, বা মরুভূমিতে পাওয়া যায়, বা এমন রাস্তায় পাওয়া যায় যে রাস্তায় সচরাচর মানুষ চলাচল করে না, তবে উহার মালিক প্রাপকই হবে এবং তাকে এই সম্পদের যাকাত লাগবে। এমন দলিল আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনালাকুম মিনাল আরদ। হে মুমিনগণ, তোমরা তোমাদের উপার্জিত উত্তম সম্পদ থেকে এবং যা আমি তোমাদের জন্য জমিন থেকে নিষ্ক্রান্ত করি তা থেকে খরচ করো। উপরোক্ত সম্পদের নিসাব ও যাকাতের নিয়ম সর্বসম্মতিক্রমে কম হোক বেশি হোক সকল অবস্থায় এক পঞ্চমাংশ যাকাত দিতে হবে, এরকম নির্ধারিত নিসাব নেই। তবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার শেষোক্তিতে নিসাবের শর্ত করেছেন, কিন্তু বছর পূর্তির শর্ত কেউ করেননি। দলিল عن عمرو بن شعيب عن أبيه عن جده قال سئل رسول الله صلى الله عليه وسلم عن اللقطة فقال ما كان في طريق مأتين أو قرية عامرة فعرفها سنة فإن جاء صاحبها وإلا فلك، وما لم يكن في طريق مأتين ولا في قرية عامرة ففيه وفي الركاز الخمس. رواه النسائي وابو داود. عمرو بن شعيب تار پيتا تكي تيني تار دادا تكي بلنا كورين তিনি অর্থাৎ দাদা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে নিপতিত বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, যদি উহা চালু রাস্তায় কিংবা আবাস জনপদে পাওয়া যায় তবে এক বৎসর যাবৎ প্রচার কর, যদি এর ভিতর তার মালিক এসে যায় তবে উহারই প্রাপ্য, আর যদি না আসে তাহলে উহা তোমার হয়ে যাবে। আর যদি এমন রাস্তায় পাওয়া যায় যে রাস্তায় সচরাচর মানুষ চলে না কিংবা আবাস জনপদও নয়, তবে উহাতে এবং প্রথিত সম্পদে এক পঞ্চমাংশ যাকাত লাগবে। হাদিসটি আবু দাউদ, নাসাই ও আহমদ বর্ণনা করেছেন। পশুর যাকাতের বর্ণনা। বহু সহিহ হাদিস দ্বারা পশুর যাকাতের ফরজিয়ত সাব্যস্ত হয়েছে, তবে ঢালাওভাবে সব পশুর যাকাত দেওয়া ফরজ নাই, বরং নির্দিষ্ট কিছু পশু যথা উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল ও ভেড়ার যাকাত লাগবে, এছাড়া অন্য কোনো পশুর যাকাত লাগবে না, যেমন ঘোড়া, গাধা, খচ্চর, এমনি হবে দাস দাসীরও যাকাত লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আলাল মুসলিমি ফি ফারাসিহি ওয়া গুলামিহি সাদাকা। মুত্তাফাকুন আলাইহ। মুসলিম ব্যক্তির ঘোড়া, দাস দাসীর যাকাত নেই। বুখারী ও মুসলিম। এমনি ভাবে আরো একটি হাদিস এসেছে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, লাইসা ফিল জাবহাতি ওয়ালা ফিল নুখাতি ওয়ালা ফিল কুসআতি সাদাকা। রাওয়াহুল বাইহাকী ফিস সুনানিল কুবরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়াতে, দাস দাসীতে এবং গাধাতে যাকাত লাগবে না। যে সমস্ত পশুর জাকাত দেওয়া ফরজ তার কিছু শর্ত শরায়ত রয়েছে। এক, নিসাব পরিমাণ হলে। দুই, এক বৎসর পূর্ণ হলে। তিন, স্বাধীনভাবে চড়ে বেড়ালে। চার, চাষাবাদ বা অন্য কোনো কাজের জন্য ব্যবহৃত না হলে। যদি কোনো কাজে ব্যবহৃত হয় তাহলে সেই পশুর জাকাত লাগবে না। প্রথম শর্তের দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ফীমা দুনা খামসি যাউদিন সাদাকা, পাঁচ উটের কমে জাকাত নেই, বুখারী ও মুসলিম। অন্য হাদিসে এসেছে, ওয়াফিল গানামি ফি সাইমাতিহা ফি কুল্লি আরবাইনা শাতান শাতুন, রাওয়াহুল বুখারী। স্বাধীনভাবে মাঠে চড়ে বেড়ায় এমন ছাগলের প্রতি চল্লিশে একটি করে ছাগল লাগবে, বুখারী। وعن مسروق أن النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن وأمره أن يأخذ من البقر من كل 30 تبيعة ومن كل 40 مسنة، رواه النسائي والترمذي. مسروق رضي الله عنه থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযা রাদিয়াল্লাহু আনহু কে ইয়ামানে পাঠানোর সময় গরুর প্রতি 30 তে এক বছর বয়সী মাদী বাছর এবং প্রতি 40 এ দুই বছর বয়সী মাদী বাছর নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। হাদিসটি নাসাই ও তিরমিজি বর্ণনা করেছেন। দ্বিতীয় শর্তের দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা যাকাত ফি মালিন হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল, রাওয়াহু ইবনু মাজাহ ওয়াল বাইহাকী ওয়াদ দারকুতনি, কোন মালে যাকাত নেই যতক্ষণ না ওহার উপর এক বৎসর অতিক্রম করে, হাদিসটি বর্ণনা করেছেন ইবনু মাজাহ ও বাইহাকী। তৃতীয় শর্তের দলিল, প্রথম শর্তের দলিলে উল্লেখিত হয়েছে। চতুর্থ শর্তের দলিল, আন আলী রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদাকাতিল বাকার قال وليس في العوامل شيء، رواه ابو داود. علي رضي الله عنه থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে গরুর যাকাত সম্বন্ধে বর্ণনা করেন, কার্যে ব্যবহৃত হলে তাতে কিছু লাগবে না, আবু দাউদ। পশু কেমন ধরনের হতে হবে? যাকাত নেওয়ার সময় পশুর মালিকদের হক বা ফকিরদের হক যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য সবচেয়ে উত্তমটা নেওয়া ঠিক নয়, তবে যদি মালিক সন্তুষ্ট চিত্তে নিজ ইচ্ছায় উহা দেয় সেটা স্বতন্ত্র কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকা ওয়া কারাইম আমওয়ালিহিম, হে মুআযা, তাদের সর্বোত্তম মাল নেওয়া থেকে সংযত থাকবে, বুখারী মুসলিম। এমনি ভাবে ফকিরদেরও হক এর প্রতি লক্ষ্য রাখতে হবে, ত্রুটিপূর্ণ ব্যাধিগ্রস্ত বা কানা খড়া ইত্যাদি নেওয়া চলবে না। মোট কথা, মালিকের মধ্যম পর্যায়ের পশু নিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাহরাইনে নিযুক্ত গভর্নর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর নিকট লিখিত যাকাতের বিধান সম্মিলিত চিঠিতে লিখেছিলেন, লা ইউখরাজু ফিস সাদাকাতি হারিমাতুন ওয়ালা যাতু ইওয়ার ওয়ালা তাইসুন ইল্লা মা শাআ আল মুসাদদিক, রাওয়াহুল বুখারী। পশুর যাকাত বের করার সময় বৃদ্ধ কানা ও নর নেওয়া চলবে না, কিন্তু যদি কোনো কারণবশত যাকাত আদায়কারী উহা নিতে সম্মত হয় তবে চলবে, বুখারী। বন্ধুগণ, এবার আপনাদের সম্মুখে মাসারিফুজ যাকাত অর্থাৎ যাকাত প্রদানের খাত সম্পর্কে আলোচনা করব। কোরআন মাজিদে 8 প্রকারের লোককে যাকাতের হকদার বলে গণ্য করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরীদাতান মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। সাদাকা অর্থাৎ যাকাত শুধু ফকির মিসকিন, সাদাকার সংশ্লিষ্ট কর্মচারী, ওই কাফির যার অন্তর আকৃষ্ট করা উদ্দেশ্য, গর্দান মুক্তি অর্থাৎ দাস স্বাধীন, ঋণগ্রস্ত, আল্লাহর রাস্তা ও মুসাফিরদের জন্য। ইহা আল্লাহ কর্তৃক সুনির্দিষ্ট, আল্লাহ অতি জ্ঞানী হিকমত সম্পন্ন, সূরা তওবা 60 নম্বর আয়াত। খাতগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা। এক, ফকির। ফকির ওই ব্যক্তি যে নিঃস্ব, অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া আর কিছুরই মালিক নয়, কিংবা সামান্য কিছু মাল রয়েছে যার দ্বারা কোনো প্রয়োজন মেটে না। দুই, মিসকিন। অনেকের মতে ফকির ও মিসকিন অর্থ একই। আবার কেউ বলেছেন, মিসকিন ওই ব্যক্তি যার কোনো ক্ষেত্রে প্রয়োজন মেটানোর অর্থ সম্বল আছে কিন্তু আরো বহু জরুরি প্রয়োজন মেটাতে ব্যর্থ। এই ধরনের ব্যক্তির জন্য যাকাতের মালে অংশ রয়েছে। এই ধরনের ব্যক্তি যাকাতের মাল থেকে নেওয়ার ব্যাপারে আবেদন করতে পারে। উল্লেখ্য যে যদি নিজের আত্মীয় স্বজনের ভিতর ফকির মিসকিন থাকে তবে তারা অগ্রাধিকারযোগ্য। ফকির মিসকিনকে তাদের সংখ্যা ও যাকাতের মালের পরিমাণ অনুপাতে যেই পরিমাণ দেওয়ার সম্ভব সেই পরিমাণই দিতে হবে। উদ্ধে একজন ফকির ও মিসকিনকে তার ও তার পরিবারের ভরণ পোষণ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় খরচের জন্য এক বৎসরে যেই পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ অর্থ দেওয়া যাবে। 3. সাদাকা বা জাকাতের ফান্ডে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মচারী, এরাও জাকাতের মাল গ্রহণ ও ভক্ষণ করতে পারবে। এ সকল কর্মচারীকে তাদের কর্মের পারিশ্রমিক হিসেবে যে পরিণাম, যে পরিমাণ অর্থ পাওয়ার উপযুক্ত, সেই পরিমাণই দিতে হবে। কর্মচারীদের ক্ষেত্রে ধনী গরিব দেখার বিষয় নয়। ধনী কর্মচারীদের প্রয়োজন না থাকলেও তারা পারিশ্রমিক হিসেবে যা প্রাপ্য গ্রহণ করতে পারে। 4. ওই কাফির যাকে আকৃষ্ট করা উদ্দেশ্য, আর উহা ওই ক্ষেত্রে যখন তার ভিতর ইসলামের প্রতি নমনীয় ভাব পরিলক্ষিত হবে ও ইসলাম সম্পর্কে তার ভালো ধারণা দেখা যাবে। নবদীক্ষিত মুসলিমও এই খাতের আওতায় পড়বে। যারা নতুন মুসলমান হওয়ার পর তাদের আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিংবা পিতামাতা তাদের সম্পদ থেকে তাকে বঞ্চিত করে ফেলে। 5. দাস দাসীকে মুক্তির ব্যাপারে এই সম্পদ দেওয়া যাবে যদি তারা মুসলিম হয়, যাতে মুসলিম জীবন যাপনের সুযোগ পেয়ে বেশি বেশি আল্লাহ তবারক তাআলার ইবাদত করার সুযোগ লাভ করে। কিন্তু কাফির দাস দাসীর মুক্তি লাভের জন্য এই মাল দেওয়া যাবে না। 6. ঋণগ্রস্ত ব্যক্তি জাকাতের অংশ পাবে, তবে ওই ঋণগ্রস্ত মুসলিম ব্যক্তিকে দেওয়া যাবে যে ব্যক্তি বৈধ জরুরি প্রয়োজন মিটাতে যে বহু ঋণ করে ফেলেছে যা পরিশোধ করতে ব্যর্থ। আর চাই তা নিজের পরিবারের খোরপোশের ব্যাপারে হোক বা সামাজিক প্রয়োজনের জন্য মুসলমানদের স্বার্থেই হোক, কিন্তু যদি পাপাচারী কাজ সিদ্ধির জন্য এবং যথেষ্ট সম্পদ থাকা সত্ত্বেও আরও আয়ের ক্ষেত্র বাড়ানোর উদ্দেশ্যে ঋণ করে থাকে, তবে ইসলামের দৃষ্টিতে এই ব্যক্তিকে ঋণগ্রস্ত বলা যাবে না। আর মানুষের দৃষ্টিতে ঋণগ্রস্ত বলা হলো জাকাতের মাল থেকে এদেরকে কিছু দেওয়া যাবে না, কারণ এরা ঋণগ্রস্ত হলেও ধনীদেরই শামিল। 7. আল্লাহর পথে খরচ করা যাবে, অর্থাৎ জিহাদ বা যুদ্ধকারীদের জন্য জাকাতের মাল ব্যবহার করা যাবে। যোদ্ধা অর্থাৎ মুজাহিদগণকে তাদের প্রয়োজন মাফিক অর্থ প্রদান করা যাবে, এমনকি জিহাদের ব্যবহারযোগ্য বিভিন্ন উপকরণ ও অস্ত্রশস্ত্র ক্রয় করা যাবে। অনেকে আল্লাহর পথ দ্বারা আল্লাহর সন্তুষ্টি বিধানের লক্ষ্যে যে কোনো কল্যাণমূলক কাজে এই অর্থ ব্যয় করার পক্ষপাতী, কিন্তু ইহা দুর্বল কথা, কেননা এই অর্থে 8 প্রকারের লোকের উল্লেখ করার কোনো যৌক্তিকতাই থাকে না, কারণ উক্ত অর্থে সমস্ত প্রকারই ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর পথ এর আওতায় এসে যায়। 8. মুসাফির ব্যক্তিকেও জাকাতের মাল থেকে দেওয়া যাবে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি বৈধ সফরে বেরিয়ে তার পাথেয় শেষ হয়ে যায়, তবে সেই ব্যক্তিকে জাকাতের মাল থেকে ওই পরিমাণ দেওয়া যাবে যার দ্বারা সে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে। এমত অবস্থায় ওই ব্যক্তি বাড়িতে যদি ধনীও হয় তবুও জাকাত গ্রহণ করতে পারবে, কিন্তু যদি পাপের সফরে বেরিয়ে পাথেয় নিঃশেষিত হয় তবে তাকে জাকাতের মাল থেকে কিছু মাত্র দেওয়া যাবে না, যাদেরকে জাকাত দেওয়া যাবে না। 1. ধনবান ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে না, কিন্তু যদি তারা জাকাতের ফান্ডে কর্মচারী হয়ে কাজ করে কিংবা জিহাদে আল্লাহর পথে যুদ্ধে বের হয়, বৈধ সফরে বের হয়ে পাথেয় নিঃশেষ হয়ে যায়, এ সকল অবস্থাতে তারা জাকাতের মাল নিতে পারবে। এসব অবস্থা ব্যতীত স্বাভাবিক অবস্থায় কোনো ধনী ব্যক্তি জাকাতের মাল গ্রহণ করতে পারবে না। 2. সুস্বাস্থ্য সম্পন্ন ব্যক্তি যদি উপার্জনকারী অর্থাৎ চাকুরিজীবী হয় তবে এই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না, কিন্তু সুস্বাস্থ্যবান ব্যক্তি যদি চাকুরিবিহীন হয় কিংবা চাকুরিজীবী কিন্তু যেই পারিশ্রমিক ও বেতন লাভ করে তাতে অনেক জরুরি প্রয়োজন মিটানো সম্ভব হয় না, তবে তাকে মিসকিনের আওতায় ফেলে জাকাতের মাল দেওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাবদাল ফিহা লিগানিইন ওয়ালা লিকাওইন মুক্তাসিব, রাওয়াহু আবু দাউদ ওয়ান নাসাঈ। জাকাতের মালে ধনী এবং সুস্বাস্থ্যবান উপার্জনকারীর কোনো অংশ নেই, হাদিসটি আবু দাউদ ওয়ান নাসাঈ বর্ণনা করেছেন। 3. কাফির মুশরিক ও আল্লাহ দ্রোহী কোনো ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। জাকাত মুসলমান ধনী শ্রেণী থেকে আদায় করে তাদের ফকির শ্রেণীর ভিতর বণ্টন করা হবে। কাফিরদের মধ্যে যাদের ভিতর নমনীয় ভাব লক্ষ্য করা যাবে তাদেরকে আরো আকৃষ্ট করার জন্য যাওয়া যায়, এবং এই ধরনের কাফিরের হক স্বীকৃত রয়েছে। 4. মাতা পিতা ও ছেলে সন্তানদেরকে জাকাত দেওয়া যাবে না, এমনিভাবে দাদা দাদি পৌত্র পুত্রীদেরকেও জাকাত দেওয়া যাবে না, কারণ তাদের ভরণ পোষণের দায়িত্ব তারই উপর ন্যস্ত, কাজে তার ধনী হওয়ার কারণে তারাও আনুষঙ্গিকভাবে ধনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে বলেছিলেন, আনতা ওয়া মালুকা লি আবিক, রাওয়াহু ইবনে মাজাহ, তুমি এবং তোমার সম্পদ সবাই তোমার পিতার, ইবনে মাজাহ। পাঁচ, হাশিম বংশের জন্য জাকাত হারাম, কাজেই তাদেরকে জাকাত দেওয়া যাবে না। হাশিম বংশ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশের আলী, আকিল, জাফর, আব্বাস ও হারিস পরিবারের সদস্য ক্রমান্বিত ধারায় সকলের উপর হারাম। প্রথম খণ্ড 339 পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তানবাগি লি আলি মুহাম্মাদিন ইন্নামা হিয়া আওসাখুন নাস, মুহাম্মদ পরিবারের জন্য সাদাকা অর্থাৎ যাকাত সমীচীন নয়, কারণ উহা মানুষের ময়লা। মুসলিম শরীফ। বন্ধুগণ, এবার যাকাতুল ফিত্র সম্পর্কে আলোচনা। যাকাতুল ফিত্রের হুকুম। যাকাতুল ফিত্র ফরজ বা ওয়াজিব। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল, ফরাদ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাতুল ফিত্র মিন রমাদান সাআ মিন তামর আও সাআ মিন শাঈর আলা আল আবদি ওয়াল হুর ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিন আল মুসলিমিন। মুত্তাফাকুন আলাইহ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসের ফিত্রের রোজা, রোজা সমাপ্তির যাকাত ফরজ করেছেন এক সা পরিমাণ করে খেজুর ও জব থেকে, মুসলিম দাস স্বাধীন নর নারী ছোট বড় সকলের উপর। বুখারী ও মুসলিম। কখন ফরজ করা হয়েছে? যাকাতুল ফিত্র দ্বিতীয় হিজরি শাবান মাসে ফরজ করা হয়েছে। যাকাতুল ফিত্রের হিকমত। বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ও রোজার গৃহীত কাজ তথা পাপ পঙ্কিলতা থেকে রোজাকে পবিত্র করা এবং ফকির মিসকিনদেরকে খাদ্য দান করে ঈদের দিনে তাদেরকে ভিক্ষা করা থেকে অবসর দান করা। দলিল। عن ابن عباس رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين رواه ابو داود وابن ماجه والدارقطني ابن عباس رضي الله عنهما থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত্রের যাকাত ফরজ করেছেন রোজা পালনকারীর রোজাকে ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য। হাদিসটি আবু দাউদ, ইবনে মাজাহ ও দারাকুতনি বর্ণনা করেছেন। কার উপর ফরজ? মুসলিম দাস স্বাধীন নর নারী ছোট বড় সকলের উপর ফরজ। ইতিপূর্বে এর দলিল উল্লেখিত হয়েছে। আদায় করার সময়সীমা। শেষ রোজার দিন সূর্য ডুবার পর ফরজ হয়, তখন থেকে শুরু করে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত দেওয়া যাবে। অনিবার্য কারণ ব্যতীত ও শরীয়তসম্মত অজর ছাড়া ঈদের নামাজের পর আদায় করলে উহা ফরজ যাকাত হিসেবে আদায় হবে না, বরং উহা সাধারণ সাদাকা বলে গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনু মাজাহ ওয়াদ-দারিমি। যে ব্যক্তি যাকাতুল ফিত্র নামাজের পূর্বে আদায় করবে তার জন্য উহা যাকাত বলে গণ্য হবে, আর যে ব্যক্তি নামাজের পর আদায় করবে উহা অন্যান্য সাধারণ সাদাকার ন্যায় বলে গণ্য হবে। আবু দাউদ, ইবনে মাজাহ ও দারকুতনি। তবে কেউ যদি ঈদের এক দুই দিন পূর্বে আদায় করতে চায় তবে উহা জায়েজ আছে, কারণ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ঈদের এক দিন বা দুই দিন পূর্বে আদায় করতেন। বুখারী। কোন জিনিস থেকে আদায় করা হবে? সচরাচর মানুষ যেই খাদ্য খায় সেই খাদ্য থেকে আদায় করবে। মানুষের খাদ্যদ্রব্য ছাড়া অন্য কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যদ্রব্য ব্যতীত কাপড় চোপড়, বাসন কোসন, অন্যান্য জিনিসপত্র যাকাত হিসেবে বের করা যাবে না, এমনকি যাকাতের পরিমাণ খাদ্যদ্রব্যের মূল্য দেওয়া যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবেদের যুগে অন্যান্য ক্ষেত্রে মূল্যের প্রচলন থাকা সত্ত্বেও এই ক্ষেত্রে মূল্য আদায় করেননি। দলিল। আন আবি সাঈদিন খুদরী রাদিয়াল্লাহু আনহু ক্বাল, كنا نخرج يوم الفطر في عهد النبي صلى الله عليه وسلم صاعا من طعام وكان طعامنا الشعير والزبيب والأقط والتمر رواه البخاري ومسلم. ابو سعيد الخدري رضي الله عنه বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে খাদ্যদ্রব্য থেকে এক সা যাকাত আদায় করতাম, আর সে সময় আমাদের খাদ্য ছিল যব, কিশমিশ, পনির ও খেজুর। বুখারী ও মুসলিম। কত পরিমাণ যাকাত দিতে হবে? সকল প্রকার খাদ্যদ্রব্য থেকে এক সা পরিমাণ যাকাত দিতে হবে। ইহাই বিভিন্ন সহি হাদিসের দাবি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও চার খলিফার যুগের বাস্তব আমল। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত কালে অর্ধ সা দেওয়ার ব্যাপারে যুক্তিভিত্তিক একটা মতামত ব্যক্ত করেছিলেন। উপস্থিত সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তার যুক্তিভিত্তিক উক্তি প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন, এই বিবেক নিঃসৃত ফতোয়ার উপর আমল করব না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যেমন এক সা দিয়ে এসেছি আমরণ এক সাই দিয়ে যাব। কিন্তু সাধারণ মানুষের অনেকেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই বিবেক নিঃসৃত ফতোয়া গ্রহণ করে আমল করেছিলেন, আজও ওই ফতোয়ার অনুসারী রয়ে গেছে। উক্ত হাদিসটি মহাদ্দিস গোষ্ঠীর সকলে বর্ণনা করেছেন। অবশ্য কেউ কেউ শুধু গমের ক্ষেত্রেই অর্ধসা বলেছেন, অর্থাৎ যাদের প্রধান খাদ্য গম তারা গমের অর্ধসা প্রদান করবে, কিন্তু অন্যান্য খাদ্যের ক্ষেত্রে এক সাই দিতে হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিবেক মিশ্রিত ফতোয়ার উপর আমল জায়েজ বললেও উহা উত্তম নয়, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও চার খলিফার যুগে যেই আমল চালু ছিল উহার উপর আমল করাই হল উৎকৃষ্ট। বর্তমান প্রচলিত পরিমাপ অনুযায়ী সা অর্থাৎ তদানীন্তন যুগের ওজন পাত্রের পরিমাণ 2 কেজি 40 গ্রাম, কেউ কেউ সোয়া 2 কেজি এবং 3 কেজি পর্যন্ত বলেছেন, কিন্তু প্রথমোক্ত পরিমাণই তুলনামূলক নির্ভুল। সৌদি আরবের অনেজা শহরে মাটি খনন করতে গিয়ে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর নাম লেখা একটি পাত্র অর্থাৎ সা পাওয়া গিয়েছিল, যার ধারণ ক্ষমতা 2 কেজি 40 গ্রাম হয়েছে। এই জাকাতের হকদার কারা? 8 প্রকারের হকদারদের দেওয়া যাবে, কিন্তু ফকির মিসকিন ও ঋণগ্রস্তরা অগ্রাধিকারযোগ্য। বন্ধুগণ, এখানেই শেষ হল সংক্ষিপ্তভাবে জাকাতের বিভিন্ন জরুরি মাসলা মাসাইলের আলোচনা। আল্লাহ আমরা এই পর্যন্ত যা শুনলাম সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।